हरे कृष्णा। श्रीमद् भगवद गीता यथाथ तृतीय अध्याय पाठ करब आज के कर्मजोग। अर्जुन उवाच ज्यायसि चेत् कर्मनस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव व्यामिश्रणेव वाक्येन बुद्धि मोहयसीव मे तदेकं वद निश्चित्य येनो श्रेयो नुयाम। श्री भगवान उवाच लोकेस्मिन् विविधा निष्ठा पूरा प्रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानां कर्म योगेन योगिनां न कर्मणां रामभ नैष्कर्म्यं पुरुषोष्णुते न च संन्यासनादेव सिद्धिं समधिगच्छति नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यावश्यक कर्म सर्वः प्रकृति जैर्गुणैः कर्मण्यानि संयम्य यो आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते यस्तिन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते नियतं कुरु कर्म त्वं कर्म ज्याय ह्यकर्मणः शरीर यात्रापि च ते न प्रसिद्धेद कर्मणः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकयं कर्म वन्दनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर सह यज्ञः प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापति अनेन प्रसविश्वद्यम् एष बोधिष्ठ कामधुक् देवान् भावय तानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यतः इष्टान् भोगानि भो देवा दास्यन्ते यज्ञपाविता तैर्दत्यान् प्रदायेभ्यो यो भुङ्क्तेस्तेन एव स यज्ञाशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्विषै भुञ्जते ते त्वघं पापा यपच्यन्तात्मकारणात् अन्नाद् भवति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्य यज्ञकर्मो समुद्भव कर्म ब्रह्मद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रिया रामो मोघं पार्थ स जीवति यस्तात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थ व्यपश्रयः तस्माद् सक्त सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पुरुषः कर्मनैव हि संसिद्धिम् आस्तिता जनकादयः लोकसङ्ग्रहमेवापि सम्पश्यं कर्तुमर्हसि यद् यदाचरति श्रेष्ठस्तत्तद्देवेतरो जनः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन नानावाक्तं वक्तव्यं वर्त एव च कर्मणि यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्तानुवर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः उत्सिदेयूरिमे लोका न कुर्यात् कर्म चेदहं शङ्करस्य च कर्ता स्याम् उपहन्यामिमः प्रजः सक्तः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद्विद्वांसता सक्ताश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम् न बुद्धिभेदं जनयाद्ज्ञानां कर्मसङ्गिनां योजयेत् सर्वकर्माणि विद्वान् युक्तसमाचरन् प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कारो विमूढात्मा कर्ताहमिति मन्यते तत्त्ववित्तु महावाह गुणकर्मो विभागयः गुणागुणेषु वर्तन्तो इति मत्वा न सज्यते प्रकृतेर्गुणसम्मूढः सज्यन्ते गुणकर्मसु तान् कृत्स्नविदो मन्दान् कृत्स्नभिन्न विचालयेत् मयि सर्वाणि कर्माणि सम्यस्याधात्मचेतसा निराशीर्निर्ममो भूत्वा युद्धे स्वविगतज्वर ये मे मतमिदं नित्याम् अनुतिष्ठन्ति मानवः श्रद्धावन्तोऽनुसूयन्तो मुच्यन्त्येक्तेऽपि कर्मभिः ేత్వేతూయంతో నానుతిష్టంతి మే మతం సర్వజ్ఞానవిమూఢాస్థాన్ విద్ధి నష్టాన చేతస సదృశం చేష్టతే స్వస్యా ప్రకృతిర్జ్ఞానవానపి ప్రకృతిం యాంతి భూతాని నిగ్రహ కిం కరిష్యతి ఇంద్రియస్యేంద్రియస్యార్థే రాగద్వేషో వ్యవస్థితో తయోర్నో వశమాగచ్ఛ పరిపంథినౌ శ్రేయాంసధర్మో విగుణః పరధర్మాత్ స్వనుష్ఠితాత్ స్వధర్మే నిధనం శ్రేయః పరో ధర్మో భయావహ అర్జున ఉవాచ అథ కేనో ప్రయుక్తోయం పాపం చరతి పూరుషః వార్ష్ణేయ బలాదీపో నియోజితః శ్రీభగవాన్ ఉవాచ కామ ఏష క్రోధ ఏష రజగుణ సముద్భవ మహాశన మహాపాప్మా విద్ధాన్ వైరిణం భూమేనా ప్రీయతే వహ్నిర్యథాదర్శలేన చ యథోల్వానేన తథా తేనేమవృతం అవృతం జ్ఞానమేతేన జ్ఞానినో నిత్యవైరినా కామరూపేణ కౌంతేయ దుష్పుడేనానలేన చ మనోబుద్ధిరిస్యాదిష్టానముచ్యతే ఏతేర్విహయమత్తేష జ్ఞానమవృత్తదేహినం తస్మాత్మీంద్రియానాద్యో నియమ్యో వరదర్శవ పాప్మానం వ్రజహీనీనం జ్ఞాన విజ్ఞాననాశనం ఇంద్రియాణి పరాణ్యాహూరింద్రియేభ్యః పరం మనః మనసస్తు పరా బుద్ధిర్బుద్ధిర్యః పరసస్తు సః ఏవం బుద్ధే పరం బుద్ధ్యా సంస్తుభ్యాత్మనాత్మనా జహి శత్రుం మహావాహ కామరూపం దురాసదం. ఇతి శ్రీ మహాభారతే శతసాహస్ర్యాం సంహితాయాం వైయాసిక్యాం భీష్మపర్వణి శ్రీమద్భగవద్గీతాసూపనిషత్సు బ్రహ్మ విద్యాయాం యోగశాస్త్రే శ్రీకృష్ణార్జున సంవాదే కర్మయోగ నామ తృతీయ అధ్యాయః. శ్రీమద్భగవద్గీత తృతీయోధ్యాయ శ్రీ ప్రభుపాద కృత గీతార్ గాన్ অর্জুন কহিলেন যদি বুদ্ধি জগৎশ্রেষ্ঠ হে জনার্দন ঘোর যুদ্ধে নিয়োজিত কর কি কারণ ধ্যার্থ কথায় বুদ্ধি মোহিত যে হয় নিশ্চিত যা হয় কহ শ্রয় উপজয়। শ্রী ভগবান কহিলেন দিবিদ লোকের নিষ্ঠা বলেছি তোমারে সাংখ্য আর জ্ঞান যোগ যোগ অধিকারে বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ নৈষ্কর্ম জ্ঞান যে চর্চা হয় একদম্ভ বিহিত কর্মের ত্যাগে চিত্ত শুদ্ধি নয় কেবল সন্ন্যাসে কার্য সিদ্ধি নাহি হয় ক্ষণেক সময় মাত্র না করিয়া কর্ম থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ সেই কার্য করে যাতে কর্মের বন্ধ কর্মেন্দ্রিয় রোধ করি মনেতে স্মরণ ইহা নাহি চিত্ত শুদ্ধি নৈষ্কর্ম কারণ অতএব সেই ব্যক্তি বিমূঢ়াত্মা হয় ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কহয় কিন্তু যদি নিজেন্দ্রিয় সংযত নিয়মে কর্মের আরম্ভে করে যথাযথাক্রমে বাতুল না হয় মর্কট বৈরাগ্য করি অন্তর্নিষ্ঠা হলে হয় সহায় শ্রী হরি সেই হয় কর্মযোগ কর্মেন্দ্রিয় দ্বারা আসক্তিরহিত কর্ম বিশেষ প্রকারা নিয়মিত কর্ম ভালো সেই অকর্ম অপেক্ষা অনধিকারীর কর্ম ত্যাগ পরাণ মুখ অপেক্ষা শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা কর্ম ত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া নিয়মিত কর্ম কর আসক্তি ত্যাজিয়া আর যত কর্ম হয় বন্ধের কারণ অতএব সেই কার্য কর নিবারণ ভগবত সন্তোষার্থ কর্মের প্রসঙ্গ যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ প্রজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন উপদেশ করেছিল শুনে প্রজাগণ যজ্ঞের সাধন করি সুখী হও সবে যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে অধিকারী দেবগণ যজ্ঞের প্রভাবে যজ্ঞ অনুষ্ঠান দেখি সবে প্রীত হবে পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন ভোগের সামগ্রী শ্রেয় নহে অনটন। যজ্ঞেতে সন্তুষ্ট হয়ে অভীষ্ট যে ভোগ দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ। সেই দত্ত অন্য যাহা দেবতারা দেয় তাহাদেরও না দিয়া খায় চোর সেই হয়। যজ্ঞের সাধন করি অন্য যেবা খায় মুক্তির পথেতে চলে পাপ নাহি হয়। আর যেবা অন্য পাক নিজ স্বার্থে করে পাপে বোঝা ক্রমে বারে দুঃখ ভোগ তরে। অন্ন খেয়ে জীব বাঁচে অন্য যে জীবন সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ। সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্যে হয় সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ। কর্ম যাহা বেদবাণী নহে মন ধর্ম বেদবাণী ভগবদুক্তি অক্ষরের কারণ। অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা সর্বগত ব্রহ্ম নিত্য যজ্ঞেতে স্থাপনা। সেই সে ব্রহ্মেরও চক্র আছে প্রবর্তিত সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত। পাপেরও জীবন তার অতি ভয়ঙ্কর ইন্দ্রিয় প্রীতয়ে করে পাপ পরস্পর। আর যে বুঝিয়াছে আত্মতত্ত্ব সার কার্যকর্ম কিছু নাহি করিবার তার। পূর্ণ গানে ভগবান ভক্তি করে যে আত্মতৃপ্ত আত্মজ্ঞানী অতুষ্ট আত্মাতেই। অর্থানর্থ বিচারাদি আত্মতৃপ্ত নহে কর্তব্য কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্রে কহে। সে নহে কাহার ঋণী নিজার্থ সাধনে সর্বস্ব হয়েছে পূর্ণ শরণ্য শরণে। অতএব অনাসক্ত হয়ে কার্য কর যুক্ত বৈরাগ্য সেই তাতে হ দৃঢ়। অনাসক্ত কার্য করো পরম উপদেতে যোগ্য হয় ক্রমে ক্রমে সে পদ লোভিতে। জনকাদি মহাজন কর্ম সাধ্য করি সিদ্ধি লাভ করেছিল আপনি আচুরি। তুমিও সেরূপ করো লোক শিক্ষা লাগি লাভ নাই কিছু মাত্র মর্কট বৈরাগি। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি যেন কেবা সমতুল্য আছে। কর্তব্য বলিয়া কিছু কথা নাহি মোর তথাহি কর্তব্যে বিভোর। আমি যদি কর্ম ত্যাজি অতন্দ্রিত হয়ে মম বর্তম সবে অনুগমন করয়ে ফল এই হবে সবাই উচ্ছন্নে যাবে আমার উদর্শিত পথ দেখারও অভাবে। বিধি আর কিছু নাহি রবে ধরা তোলে বিনষ্ট হইবে প্রজারা সকলে। বিদ্বানের যে কর্তব্য অবিদ্বান সম বাহ্যত আসক্ত হয়ে কর্ম সমাগম। অন্তরে আসক্তি নাই লোকের সংগ্রহ বিদ্বানের হয় সেই কর্মের ত্যাগ্রহ। বুদ্ধিভেদ নাহি করি মূঢ়কর্মীদের অজ্ঞানী যে হয় তারা তাই হের ফের। তাই সে সাজাতে হবে সর্বকর্ম মাঝে আপনি আচরি সব বিদ্যার সাজে। বিদ্বান মূর্খেতে হয় এই মাত্র ভেদ প্রকৃতির বেশ এক অনুচ্ছে বিচ্ছেদ। প্রকৃতির গুণে বস কার্য করি যায় মত্ত হয়ে নিজ কর্তা হয় আপনার পরিচয় প্রকৃতির মানে দেহে আত্মবুদ্ধি করে অসত্যের ধ্যানে। তত্ত্ববিদ যে বিদ্বান বুঝে গুণ কর্ম গুণ দ্বারা কার্য হয় জ্ঞানে সার ধর্ম। অতএব গুণ কার্য না করে সজ্জন প্রকৃতির গুণ কার্য অসক্ত না হন। গুণকর্মে আসক্তি সে গুণেতে সম্ভূঢ় প্রাকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ়। ভবরোগী মুরজনে না করি বঞ্চন কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান বল। অতএব তুমি পার্থ ছাড় অভিমান তোমার সমস্ত শক্তি কর্মরে দান। কর্মফল আশা ছাড়ো নির্মম হইয়া যুদ্ধ করো আশা ত্যাজি মূরতা ত্যাজিয়া। এমত আমার কার্য অনুষ্ঠান করি সর্বকর্ম করে শুধু ভজিতে শ্রীহরি। সত্যবান মোর ভক্ত অসুয়াবিহীন কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন। প্রকৃতি সদৃশ চেষ্টা করে গুণবান প্রকৃতির বসে সর্ব কার্য অনুষ্ঠান। বহুকাল হতে তারা প্রকৃতির বস নিগ্রহ করিতে না রে নাহস। অতএব ইন্দ্রিয়ার্থে রাগ দ্বেষ ছাড়ি বিষয়েতে রাগ দ্বেষ কিছু নাহি করি তাহার বসেতে কিছু কম। অনাসক্ত বিষয়েতে মাধবেরও সেবা, নিজ ধর্ম শ্রেয় জানো পরাধর্মাপেক্ষা, ভগবত সেবা লাগি কর্মযোগ শিক্ষা, স্বধর্মে নিধন ভালো নহে পরধর্ম, ভালো করি বুঝো তুমি এই গুরু মর্ম। অর্জুন কহিলেন, এবার স্নেহ কহ তুমি বুঝাইয়া মোরে, কি লাগিয়া হয়েছে জীব যুক্ত পাপ ঘরে, অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত, অবশ হইয়া করে পাপ সে গর্হিত। শ্রী ভগবান কহিলেন, কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা অভিভূত বদ্ধ জীব ত্রিজগতে সারা, জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, করে তাই গুণাতীত কার্য সাবধানে, ত্রিজগতে কাম মাত্র সর্ব আবরণ, আগুনেতে ধূম যথা ধূসর দর্শন, অথবা জরায়ু যথা গর্ভ আবরণ, অল্পাধিক এই সব কামেরও কারণ, এই নিত্য বৈরী করে জ্ঞান আবরণ, জীব তাহে বন্ধ হয় নহে সাধারণ, কাম হয় দুষ্পুরে অতএব কাম লাগি হ সাবধান, সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে, বুদ্ধিতে বসিয়া থাকে নিখিল ভুবনে, বদ্ধ জীব সে কারণে দেহ অভিমানী, স্বাতন্ত্রের ব্যবহার নাহি জানে জ্ঞানী, অতএব হে ভারত প্রথমে কাম নিয়মিত করি হ সম্পূর্ণ নিষ্কাম, ভক্তির ধারণ সেই কাম জয় জন্য, সে জ্ঞান বিজ্ঞান নাশি নাহি পথ অন্য, বদ্ধ জীব জড় বুদ্ধি ইন্দ্রিয় প্রধান, ইন্দ্রিয়াধিপতি মন কর্মের বিধান, মন হতে পর বুদ্ধি তার পর আত্মা, অতএব কর সবে সেই পরমাত্মা, প্রাকৃত বুদ্ধি দ্বারা কর দাস্য তার, ঘুচি বেশ কল মোহ কাম ব্যবহার, সেই সে উপায় এক শত্রু জিনিবার, কামরূপ দুরাসদ কেহ নাহি আর, ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি কর্মযোগ নামক শ্রী গীতার তৃতীয় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। আমরা কত অধ্যায় দেখেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে যে ভগবান অর্জুনের সকল যুদ্ধ না করার পিছনে অর্জুনের যুক্তি দেখিয়েছিলেন, সেই যুক্তিগুলি ভগবান খণ্ডন করলেন এবং অর্জুনকে বললেন যুদ্ধ করার জন্যে। এই অধ্যায়ে নিষ্কাম কর্ম সাধন ও তৎসাধ্য জ্ঞানের সত্ত্বগুণত্ব কথিত হয়েছে, অর্থাৎ নিষ্কাম কর্ম সাধন ও তার সাধ্য জ্ঞানের সগুণত্ব। দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণের শ্রীমুখে ব্যবসায়ত্মিক বুদ্ধির শ্রেষ্ঠতর কথা শ্রবণ করে অর্জুন তৃতীয় অধ্যায়ে প্রশ্ন করছেন যে এই ব্যবসায়ত্মিক বুদ্ধি শ্রেষ্ঠ হলে তাকে কর্মে প্ররোচিত করবার কারণ কি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা দেখেছিলাম ভগবান বলেন ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি করার জন্য। তো এখন ওখানে বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় শেষের দিকে অর্জুন কৃষ্ণ প্রায় 10 বার বুদ্ধিযোগ বুদ্ধি 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 বুদ্ধির দ্বারা বুদ্ধি বুদ্ধি বলছেন, বুদ্ধি বুদ্ধি বলছেন বারবার। তো প্রভুপাদ এটাকে বুদ্ধি কিভাবে অনুবাদ করছেন, বুদ্ধিযোগকে ভক্তিযোগ রূপে, কিন্তু অর্জুন মনে করছেন যে বারবার বুদ্ধি, অর্জুন তো প্রভুপাদের তা অনুবাদ পড়েননি, তো অর্জুন মনে করছেন বুদ্ধি বুদ্ধি কৃষ্ণ কি বুদ্ধি করার জন্য বলছেন আমাকে, বুদ্ধি চিন্তা করার, যদি বুদ্ধির কথা বলা হয় তার মানে অর্জুন কৃষ্ণ বলছেন কি যে আমাকে বুদ্ধির দ্বারা বিবেচনা করে এই ঘোর কর্ম দূরে হি আবরণ কর্ম বলছিলেন আগের একটা শ্লোকে গত অধ্যায়ে, এই কর্মকে দূরে পরিত্যাগ করতে হবে। তো এদিকে আবার বলছেন কর্মকে দূরে পরিত্যাগ করতে হবে, আবার শেষের দিকে বলছেন না সে কর্ম করো কর্মে স্থিত হও। আসলে জিনিসটা কি কি চাইছেন আমার কাছ থেকে, তিনি বিভ্রান্ত হয়ে গেছেন। তার উত্তরে কৃষ্ণ বললেন যে সাধন বিষয়ে নিষ্ঠা দু প্রকার হয়, যারা শুদ্ধ অন্তকরণ তাদের সাংখ্য জ্ঞান যোগে নিষ্ঠা, আর যাদের অন্তকরণ শুদ্ধ হয়নি তারা ভগবত অর্পিত নিষ্কাম কর্মযুগের দ্বারা জ্ঞান ভূমিতে আহরণ করে অবশেষে ভক্তির দ্বারা মুক্তি লাভ করে। শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠান না করলে নৈষ্কর্মরূপ জ্ঞান লাভ হয় না, কেউই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। সেই জন্য এই অধ্যায়ে তিনি সেই কর্মের কথা বর্ণনা করছেন। সেই কর্ম একমাত্র বিষ্ণু আরাধনার জন্য না হলে বন্ধনের কারণ হয়, অতএব নিষ্কাম হয়ে বিষ্ণুর সেবার উদ্দেশ্যেই সকল চেষ্টা করা কর্তব্য। যদি নিষ্কাম কর্ম আচরণ করতে কোনো ব্যক্তির শক্তি না হয় তিনি সকাম হয়ে ভগবত অর্পিত কর্ম আচরণ করবেন। তিনি পঞ্চমহাযজ্ঞাদি দ্বারা দেবতাদিকে তাদের প্রদত্ত অন্ন আদি প্রদান না করে ভোগ করেন, তিনি চোরের অপরাধে তিনি অপরাধী হন। এইভাবে ভগবান বলে এই অধ্যায়ে অর্জুনের দ্বিতীয় প্রশ্ন এই যে কে জীবকে পাপে প্ররোচিত করে, তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেন যে কামই পুরুষকে পাপে প্রবৃত্ত করে প্রবৃত্তি দেয়। কামই জীবের অবিদ্যা ও নিত্য শত্রু, তা দুর্বারিত অগ্নির ন্যায় জীব চৈতন্যকে আবৃত করে। তো এই অধ্যায় থেকে কি শিক্ষা পাই আমরা, যে কপটচারী কর্মসন্ন্যাসী না হয়ে একমাত্র বিষ্ণুর সেবার জন্য নিষ্কাম ভাবে অখিল চেষ্টা দ্বারাই দুর্বার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কামনাই সকল অনর্থের মূল, কৃষ্ণ কামের সেবার দ্বারা তাহা অনায়াসে বিনষ্ট হয়। দুটা শিক্ষা পাই অধ্যায় থেকে আমরা মূলত, একটা হচ্ছে কপটচারী কর্মসন্ন্যাসী না হয়ে, যে কপটচারী ভাবে কর্ম ত্যাগ না করে একমাত্র বিষ্ণু সেবার জন্য নিষ্কাম ভাবে অখিল চেষ্টা দ্বারাই, কৃষ্ণার্থে অখিল চেষ্টা দ্বারাই দুর্বার কর্মবন্ধন হতে মুক্ত হওয়া যায়। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে কামনাই সকল অনর্থের মূল, তাই সেই কামনা থেকে মুক্ত হওয়া যায় কৃষ্ণ কামের দ্বারা। এখন এই পর্যন্ত প্রথমত দেহাত্ম বা বিবেক বুদ্ধিকে মোক্ষের সাধন বলা হচ্ছে, অর্থাৎ এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন কৃষ্ণ। এটা ইকো মনে একটু বেশি হচ্ছে, নাকি এটা দেখ। তো এ পর্যন্ত প্রথমত অর্জুন কৃষ্ণ আলোচনা করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এ পর্যন্ত কৃষ্ণ আলোচনা করছেন যে জানলা খুলেই আছে মোক্ষের সাধনা বলা হচ্ছে। দ্বিতীয় অধ্যায় কি বললেন ভগবান, সাংখ্যযোগ জ্ঞান, সাংখ্য জ্ঞান, আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য, সাংখ্য মানে কি বর্ণনা করবেন তাৎপর্য প্রভুপাদ। দেহাত্ম বিবেক বুদ্ধিকে মোক্ষের সাধনা বলা হচ্ছে, তারপরে আবার কর্মের কথা বলা হচ্ছে, কর্ম সাধনা করতে হবে। তো এই দুটার মধ্যে কোনটি প্রধান কোনটি অপ্রধান, কোনটি মুখ্য কোনটি গৌণ, তা স্পষ্ট করে দেখানো হয়নি। ভগবান একবার বলেছেন জ্ঞানের সাধনা করো, একবার বলেছেন কর্মের সাধনা করো। তাই এই পূর্ব অধ্যায়ে আগের অধ্যায়ে বুদ্ধিযুক্ত স্থিতপ্রজ্ঞের নিষ্কামত্ব বিজিতেন্দ্রিয়, অর্থাৎ কৃষ্ণ শেষের দিকে বলছেন নিষ্কাম কর্মযুগের কথা বর্ণনা, বুদ্ধিযুগের কথা বর্ণনা করছিলেন, বুদ্ধিযুগে স্থিত হও, বুদ্ধিযুগের দ্বারা ভক্তি করো, এসব কথা বলার শেষের দিকে কি বলছেন, শেষের শ্লোকগুলিতে কৃষ্ণ কি বলছেন যে তুমি নিরহংকার নিষ্কাম হয়ে কর্ম করো। তো অর্জুন বুঝছিলেন যে ঠিক আছে, ভগবান আমাকে বুদ্ধিযোগের দ্বারা সবকিছু থেকে অনাসক্ত হয়ে কর্ম ত্যাগ করতে বলছিলেন, কিন্তু শেষের দিকে আবার একই বলে দিলেন। শেষের দিকে দেখুন 71 নম্বর শ্লোকে যে নিষ্কাম নিষ্পৃহ নিরহংকার মমত্ববোধ হয়ে বিচরণ করো, এভাবে কর্ম করা উচিত। তাই এই প্রশংসাসূচক বাক্যে দ্বারা উপসংহার করায় বুদ্ধি ও কর্মের মধ্যে বুদ্ধিযোগ কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। অর্জুন মনে করছেন বুদ্ধিযোগই হচ্ছে কর্ম থেকে শ্রেষ্ঠ, তাই তিনি এই প্রশ্ন করছেন। প্রথম শ্লোকের অনুবাদটা পড়ুন, শ্লোক 1 তৃতীয় অধ্যায়। তো প্রথম প্রশ্ন করছেন যে হে জনার্দন হে কেশব, তোমার পক্ষে যদি কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি, অর্থাৎ বুদ্ধির জনার্দন, এটাই হচ্ছে প্রভুপাদের অনুবাদ বা প্রভুপাদের তাৎপর্যের মাহাত্ম্য। এখানে বলছেন বুদ্ধির জনার্দন, বুদ্ধি প্রভুপাদকে অনুবাদ করছেন ভক্তি বিষয়ে বুদ্ধি, এখানে আর কোনো সংশয় যেন না থাকে, সেজন্য তিনি বলছেন ভক্তি বিষয়ে বুদ্ধি। সহজ কথা হচ্ছে যে আপনি দুটো জিনিস বলছেন, কর্ম আর বুদ্ধি, তো দ্বিতীয় অধ্যায়ে আপনার আলোচনা শুনে বুঝা গেছে এরকম যে আপনি কর্ম থেকে এই বুদ্ধিকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আবার শেষের দিকে আপনি আবার কর্ম করার জন্য প্ররোচিত করছেন, আসলে কোনটা ঠিক? এ হচ্ছে মূল প্রশ্ন। তো পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন, এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধির করার পন্থাও বিশদভাবে বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কাম কর্ম নিষ্কর্মালোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। অর্জুনের প্রথমে বুদ্ধিযোগ ও ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন। তো এই প্রভুপাদ এটা বলছেন যে কখনো কখনো ভক্তিযোগকেও অনেকে মনে করে ভক্তি মানে কি, ঠিক আছে বাঁচলাম সব কিছু পরিত্যাগ করে এখন আমি সাধু হয়ে গেলাম, অনেকে এরকম বলতে দেখা যায় না প্রচারে গেলে যে আপনাদের জীবনটা শান্তির, কোনো কাজ নেই, আরামসে আছেন, আপনারা মোটে আছেন, খাবার দাবার কোনো সমস্যা নেই, আরামসে থাকছেন আপনারা, কোনো কাজ করার টেনশন নেই, সংসারের ঝামেলা নেই, আমরাও আপনার মতো হয়ে যেতে চাই। কিন্তু আসলে এটা ঠিক সাধুদের জীবন হচ্ছে ঝামেলা নেই বা দুশ্চিন্তা নেই, এটা ঠিক, কিন্তু এর জন্য কি করতে হবে? প্রথম শর্ত কি? তাকে সে এই যে শেষের দিকে বলছেন কামই হচ্ছে প্রধান শত্রু বা কামনা বাসনা, যে ভোগ প্রবৃত্তিকে পরিহার করে বা এই যে বৈরাগ্য গ্রহণ করতে হবে, বৈরাগ্যের জীবন বলা হচ্ছে। শিল প্রভুপাদের কাছে একবার একজন রিপোর্টার এসে বলছেন যে স্বামীজি আপনি তো বলছেন যে ভগবানের ভক্তি করছেন আপনারা, ভগবান করছেন, যদি এমন হয় যে আপনার জন্মের জীবনের শেষের দিকে জানতে পারেন যে আসলে ভগবান বলতে কেউ নেই, সারা জীবন তো ভগবান করে আপনারা কাটালেন, শেষের দিকে বুঝতে পারলেন যে ভগবান
আসলে হরে কৃষ্ণ। আমরা 17 থেকে দেখবো, এখন 17 থেকে 35 অনুবাদগুলো পড়ি এখন শুরুতে। এখানে কৃষ্ণ এখন ব্যাখ্যা করা শুরু করেছেন ১৭ থেকে, যে হে অর্জুন, তা এখন প্রশ্ন উঠতে পারে, অর্জুন বলতে পারেন যে ঠিক আছে আপনি কর্মযোগের কথা বলছেন, তো এইরূপ কর্ম এইরূপে আগে বলছেন ন কর্মণা আরম্ভাত, কর্মে আরম্ভ না করা ইত্যাদি শ্লোক দ্বারা অজ্ঞানীর অন্তকরণ শুদ্ধির জন্য কর্মযোগের কথা বলে জ্ঞানীর পক্ষে কর্ম অনুপযোগী, এটাই এই দুটা শ্লোকে বলছেন। এখন পরবর্তীতে দুটা শ্লোকে বলছেন যে কর্মটা করতে হবে সবাইকে, কিন্তু যিনি জ্ঞানী তার কর্মের প্রয়োজন নেই, এটা হচ্ছে অনুপযোগী, এটা এই দুটা শ্লোকে ব্যাখ্যা করছেন ১৭ এবং ১৮তে। তো সবার জন্য কর্ম করতে হবে, কিন্তু এমন কি আছে যার কর্ম নেই? বলছেন যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার, তিনি আত্মাতে প্রীত, তার দেহ স্মৃতি নেই। তার জন্য পরবর্তী ১৮ নম্বর শ্লোকে এই কথাই ব্যাখ্যা করছেন, আত্মানন্দ অনুভবকারী এই জগতে ধর্মের অনুষ্ঠানের জন্য তাকে কোনো প্রয়োজন নেই, কারণ তিনি কেন তিনি আত্মানন্দ বা তার কেন প্রয়োজন নেই, সহজ কথা তার কোনো কর্ম বাসনা নেই। প্রথমে কর্ম বাসনা থাকলে তবে তো কর্ম করবেন, তার যেহেতু কোনো বাসনা নেই, তার হৃদয় শুদ্ধ, আত্মাতে তৃপ্ত, তাই তিনি কোনো কিছু করার প্রয়োজন নেই। নাহলে কেন প্রয়োজন আছে? জাগতিক একজন ব্যক্তিকে দেখুন, যেমন প্রভুপাদ পঞ্চম স্কন্ধে তার তাৎপর্য লিখছেন, সকাল থেকে ঘুম থেকে উঠছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, তারপরে ভালো করে খেতেও পারছে না, অফিসে দৌড়াতে হবে বা কর্মক্ষেত্রে দৌড়াতে হবে, ট্রেনে করে দু তিন ঘন্টা যাও, আর মনে হয় প্রভুপাদ আমাদের কলকাতার কথাই বলছেন। যেমন প্রতিদিন যান, দেখুন প্রতিদিন কত লোক নবদ্বীপে, কত লোক কলকাতায় যাচ্ছে আবার আসছে, মানে দু তিন ঘন্টা করে, একদি আমি যাচ্ছিলাম তো ওরা একটা গ্রুপের মতো আছে, মানে কতজন একসাথে কৃষ্ণনগর থেকে যাচ্ছিলাম ইয়েতে শিয়ালদা, তারা একসাথে আমাকে দেখে আসুন বসুন বসতে দিল, তারা একসাথে তারা তাস নিয়ে আসে খেলবে, তাদের মানে তাদের একটা সেট আপ হতো, সব কিছু বসবে সবাই, মানে হই হুল্লোড় ফুর্তি করবে, মানে একসাথে তারা কাজ করতে যায়, প্রতিদিন যায়, প্রতিদিন আসে একসাথে দশ বারো জনের একটা গ্রুপ, এরকম অনেক আছে, প্রতিদিন যাবে সারাদিন কাজ করবে, সন্ধ্যার সময় আবার আসবে, নিদ্রায় আর ইয়তে নক্তম ব্যাবায় এন চবাবয় দিবা চারতে হয়া রাজন কুটুম্ব ভরণ এন, তার দিনের বেলা কুটুম্ব ফলনের জন্য ব্যয় করছে, অর্থ উপার্জনের জন্য ব্যয় করছে, রাতের বেলা হয় ঘুমানোর জন্য না হয় প্রতিক্রিয়ায় ব্যয় করছে, তো এত কি কষ্ট তাদের জীবনে, কখন ভোগ করছে? তৃতীয় স্কন্ধে কপিল দেব ব্যাখ্যা করছে এই যে দেহাসক্ত গৃহাসক্ত ব্যক্তির কীরকম, সারাদিন কর্ম করে তারপর যখন রাতের বেলা, যখন এরকম কপিল দেব বলছেন ভাগবত তৃতীয় স্কন্ধে দেখবেন, তো রাতের বেলা যখন ফিরে আসে সবার উচ্ছিষ্ট খেতে হয়, পরিত্যক্ত ভোজন খেতে হয়, সবাই ফেলে রাখে ভোজন খেতে হয়, যেমন আমাদের পরিবারে আমার বাবা, তিনি সবার বড় যৌথ পরিবার, তিনি সবার জ্যেষ্ঠ পরিবারের মেইন কর্তা, সবার বড় ভাই উনি, অন্যান্য ভাইয়েরা তো রাত্রেবেলা উনি আসেন, তিনি ইয়ে করে সব ওনার ইয়ে টিয়ে করে সব রাত্রেবেলা বাজার টাজার করে একদম সবাই ঘুমিয়ে থাকে, তো আমি দেখতাম, আমি কোনোদিন পেতাম না বাবাকে, মানে উনি রাত্রেবেলা মা করে রাখতেন প্রসাদ, রাত্রেবেলা এসে খাচ্ছে, এটা হচ্ছে ঠান্ডা খাবার, বাসি খাবার, বাসি না ঠান্ডা খাবার, বাজারের সংসার বাজার ইয়ে নিয়ে বাজারের বস্তা নিয়ে আসতে হতো, বড় পরিবার তো অনেক কিছু, তো এরকম ব্যাপার হচ্ছে কত সংসারে কত কষ্ট, তো ব্যাপার হচ্ছে কেন সেই এত কষ্ট করতে হচ্ছে, কারণ মূলত মূল কারণ হচ্ছে বাসনা আশা, একটা শ্লোক বলছেন এজন্য, আশা নামহি মনুষ্যানাম কোয়াচিদ আশ্চর্য শৃঙ্খলাম ইয়া বদ্ধা প্রধাবন্তী মুখ তিষ্ঠতি পঙ্গুবত, এটা হচ্ছে যেমন আমাদের আমাকে যদি বেঁধে রাখা হয় এখন এই বেশাসনের পায়ার সাথে নড়তে পারবো না, শৃঙ্খল দিয়ে বাধা হয়েছে, শেকল দিয়ে বাধা আছে, নড়তে পারবো না, এখানে থাকতে হবে বদ্ধ আমি, যদি ছেড়ে দেওয়া হয় দৌড়াতে পারবো আমরা, বদ্ধ নেই, কিন্তু আশার এই বন্ধন শেকলটা হচ্ছে এমন একটা বন্ধন যাকে বাধা হয় সে দৌড়ায়, আর যে মুক্ত আছে বন্ধন থেকে সে এক জায়গায় বসে থাকে, যে আশার শেকল দিয়ে বাধা সে ছুটতে থাকে সব দিকে, এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও, আরো চাই আরো চাই আরো চাই, আর যে আশা থেকে মুক্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, তার নিষ্কাম, সে অন্য কামনা নেই আশা নেই, শান্ত হয়ে বসে আছে এক জায়গায় বসে আছে, হ্যাঁ আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি ওই জায়গায় বসে আছে, যার কামনা বাসনা আছে ভক্তি মুক্তি সিদ্ধিকে আমি সকলেই অশান্ত, ছুটছে 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 কত ফাস্ট। আজকালকার জগৎ হচ্ছে ফাস্ট, কত ফাস্ট জীবনযাত্রা, এত ফাস্ট বোঝাই যাবে না। তোমরা মায়াপুরে আছি, ঠিক আছে জীবন চলছে, একটু যান এখানে কৃষ্ণনগর বা কলকাতায় যান, মনে হচ্ছে কত দ্রুত চলছে ঘড়ির কাঁটার মতো, সবসময় এই করতে বসে কত প্লান মানুষের সারাদিন, আশা আশা আশা, মানে কত একদম ওখানার হাওয়া বাতাসের মধ্যেই ঘুরছে আশা, সবার কত এই যে কর্ম বাসনা। এই জন্য সপ্তম স্কন্ধকে বলা হচ্ছে উতি, উতি মানে হচ্ছে কর্ম বাসনা, হিরণ্যকশিপু বা আদি তাদের মধ্যে দেখাচ্ছে কর্ম বাসনা। তো ওইটা কোথাও একটা আমি আগে শুনেছিলাম এক জায়গাতে, সোর্সটা আমি পাইনি এখনো, উৎস পাইনি আমি, এরকম শ্লোক বল, আশা নাম হি মনুষ্যা নাম কোয়াচিদ আশ্চর্য শৃঙ্খলাম, মানুষদের মধ্যে সবথেকে আশ্চর্য একটা আশা, একটা হচ্ছে শৃঙ্খল, যাকে বাধা হয় সে বসে থাকে, সে ছুটে, আর যে খোলা আছে সে এক জায়গায় বসে থাকে। ভক্তিময় ঠাকুর গাইছেন, ওরে মন বাড়িবার আশা কেন করো, হ্যাঁ বাড়িবার আশা কেন করো, পার্থিব উন্নতি যত অবশেষে হয় হতো, স্থির হও মোর বাক্য ধরো, জাগতিক যত উন্নতি আছে এটা হচ্ছে অবশেষে হতো হবে, এটা হচ্ছে নশ্বর, স্থির হও, আশার ইয়ত্তা নাই আশা পথ সদা ভাই, নৈরাশ্য কণ্ঠকে রুদ্ধ আছে, বার যত আশা তত আশা নাহি হয় হতো, আশা নাহি নিত্য অনিত্য আছে। হ্যাঁ যে বলছে আশার যে পথটা আছে এই পথের মধ্যে কাঁটা আছে, কি কাঁটা, নৈরাশ্য, আশার পথের মধ্যে নৈরাশ্য হতাশাই হচ্ছে কাঁটার মতো, সবসময় কাঁটা এখানে আছে, আচ্ছা সেটার মধ্যে আছি আমরা, কি ধরনের আশা করতে হবে আমাদের, জাগতিক আশার কথা বলছি, জাগতিক আশা সে যাই করুক, ভক্ত করুক বক্তা করুক, জাগতিক আশা মানে এখানে দুঃখ আছে, হতাশা আছে। বাড়িবার আশা যত পাছে অবতন্তি তত, যত বাড়ার আশা হয়, তখন বলছেন আজ এক রাজ্য চাও কাল অন্য রাজ্য পাও, সর্বরাজ্য করো যদি লাভ তবু আশা নহে শেষ, ইন্দ্রপদ অবশেষ ছাড়ি চাবে ব্রহ্মার প্রভাব, আজকে যাই সে মেয়েটা চাই ওটা চাই ওটা চাই পেলাম, আরও বেশি বাড়তে থাকবে, আমি এখন এই এরিয়ার নেতা হতে চাই, এমপি হতে চাই, তারপরে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বের মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপরে ইন্দ্রের পদ চাই আমি, তারপর ইন্দ্রের পদ পেয়ে গেলাম, এখন ব্রহ্মার পদ চাই আমার, ব্রহ্মত্ব ছাড়িয়া ভাই শিবপদ কিসে ভাই, এই চিন্তা হবে অবিরত, এখন ব্রহ্মার পদ পেয়ে গেলাম এটা ছেড়ে শিবের পদ কীভাবে লাভ করতে পারি, এই চিন্তা হবে, শিবত্ব লোভিয়া নর ব্রহ্ম সাম্যে তদন্তর আশা করে শঙ্করণ করত, শিবত্ব লাভ করলাম এখন ব্রহ্ম সাম্যে, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, ভগবানের সাথে এক হয়ে যাওয়া, ভগবান হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া, এটাই এটাই আশা করছে শঙ্করানুগত মায়াবাদীরা, শঙ্কর শিবা শিবের ভক্ত হয়ে সবাই, অতএব আশা পাস যাহে হয় সর্বনাশ, হৃদয় হইতে রাখো দূরে, আশা পাস, আশার যে বন্ধনটা যেন বলা হচ্ছে যাতে সর্বনাশ হবে হৃদয় থেকে দূরে রাখার জন্য বলছে, অকিঞ্চন ভাব লয়ে চৈতন্য চরণাশ রয়ে বাস করো সদা শান্তিপুরে, অকিঞ্চন ভাব নিয়ে সমস্ত আশাবাদ দিয়ে মহাপ্রভুর চরণাশ্রয় করে শান্তিপুরে বাস করো, শান্তিপুর এটাই হচ্ছে শান্তিপুর, যেখানে কোনো আশা নেই, শান্ত হৃদয়, আমরা দেখতে পাই বাংলায় অনেকের শান্তিপুর ভবন, শান্তিপুর হাউস, শান্তিপুর নিকেতন, শান্তিপুর ভিলা, কিন্তু ভিতরে ঢুকুন, গেটের বাইরে ভিতরে ঢুকুন কী শান্তি আছে দেখতে পাবেন, ভাইয়ে ভাইয়ে পতি পত্নী ছেলে বাবা, মানে ঝগড়ার শেষ নেই সেখানে, তো কিন্তু প্রকৃত শান্তিপুরে বাড়াতে হলে আমাদের আশা থেকে আমাদের মুক্ত হতে হবে, এখন কী ধরনের আশা করবো আমরা সেটাই বলছেন, ঠিক যেরকম আমরা ইন্দ্রিয়কে আমরা নিগ্রহ করতে পারি না, কৃত্রিমভাবে ভগবানের সেবায় লাগাতে পারে হবে, কীভাবে আমরা আশা থেকে মুক্ত থাকতে পারি না, যে আশাটা আমাদের বন্ধনের কারণ এই আশাটাই আমাদের মুক্তির কারণ হতে পারে, যদি সেই আশাটা আমরা ভগবানের জন্য করি, আশা বা তৃষ্ণা, তৃষ্ণাকে বলা হয়, তৃষ্ণা মানে হচ্ছে হ্যাঙ্কারিং বা কোনো কিছু পাওয়ার জন্য বাসনা, তৃষ্ণা, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, যেটা বলছিলাম কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণ বহির্ভূত সমস্ত আশা ত্যাগ করা, আর কৃষ্ণ সম্বন্ধিত আশা, আশাতে ভরপুর হওয়া উচিত, এই জন্য যেটা আমাদের বন্ধনের কারণ সেটাই আমাদের মুক্তির কারণ হতে পারে, এই জন্য ভক্ত সবসময় আধ্যাত্মিক আশা থাকবে, স্পিরিচুয়াল আশা থাকবে, আমি পদ পদ পাবো এই পাবো সেই পাবো, এটা স্পিরিচুয়াল আশা না, স্পিরিচুয়াল আশা কি আমি কিভাবে আরো ভগবানের সেবা করতে পারি, বিশেষ করে একজন ব্রহ্মচারী একজন বলছিলেন আমাকে,
রিসেন্টলি, যারে উনি এক জায়গা বাইরে থেকে এসছেন, মায়াপুরে আছেন কয়েকদিন, বাংলাদেশ থেকে এসছেন উনি, তো উনি গৌর পূর্ণিমার সময় আছেন, তো উনার মন্দির থেকে ট্যুরের গাড়ি আসবে, তীর্থযাত্রার জন্য আসবে গাড়ি, তো তিন দিন পরে আসবে, গৌর পূর্ণিমা আসে তিন দিন পরে আসবে গাড়িটা, তো তারপর ওদেরকে নিয়ে তীর্থযাত্রা করতে যাবেন উত্তর ভারত এরকম। তিন দিন বলছেন, তিন দিন পরে, হ্যাঁ তিন দিন করবোটা কি আমি, তিন দিন করবোটা কি? তাই আমি তাকালাম, বললাম তিন দিন করবো কি মানে, কত কিছু করার আছে, আপনি ভাগবতম তিনটা অধ্যায় তিন দিনে পড়তে পারবেন, তিন দিনে তিনটা অধ্যায় ভাগবতম পড়তে পারবেন, বা লেকচার শুনতে পারবেন, আরও বেশি জব করতে পারবেন ধামে, তো এই জন্য তো আমি চিন্তা করছিলাম যে অনেক সময় এরকম হয় না, ঠিক আছে এখন হুটে করে আমি সেবা করছি ছুটি পেলাম, করবোটা কি এখন, আমি ফাঁকা মনে হয় কিছু নাই করার, ঠিক আছে একটু ঘুরো, একটু হাওয়া খাও, একটু বাতাস খাও আরামে, তো মানে আমরা বুঝতে পারি না। এর জন্য হচ্ছে যখন আমরা ঠিক যেরকম অনলাইনে যারা বাজার করেন শপিং লিস্ট, বা আমরা বাজারে যখন যাই না, একটা তালিকা থাকে আমাদের, এই 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 জিনিস আমরা কিনতে চাই, আজকে এটা পেলাম না কালকে এটা কিনবো, একটা তালিকা থাকে আমাদের বাজারের তালিকা, তো অনলাইনে যারা শপিং করে বলা হচ্ছে উইশ লিস্ট, আপনার উইশ লিস্ট কী, আপনার আশার তালিকা কী, পছন্দের তালিকা কি কিনতে চান, তো একজন ভক্তের এরকম পারমার্থিক আশার তালিকা থাকা উচিত, আমি এই এই জিনিসগুলো করতে চাই, আমি ভাগবতম পড়তে চাই, আরও বেশি জব করতে চাই, কিন্তু আমার সেবার জন্য এখন করতে পারছি না, সেবার চাপ, ঠিক আছে করতে পারছি না, সেবা করছি, কিন্তু যখনই আমি একটু সময় পাবো, ফাঁক পাবো, তখন কী হবে, সাথে সাথে আমার তালিকাটা খুলে ধরবো, না আমার কী কী তালিকা আছে, তালিকা এই কাজ আছে করা শুরু করি, তখন চান্স নেই, আমার চিন্তা করার চান্স নেই যে আমি কী করবো কী করবো না, এই জন্য যদি এই তালিকা না থাকে আমাদের, তাহলে সেখানে প্রজল্প ঢুকবে, অন্য আশা ঢুকবে, সখন সেখানে কী করবো কী করবো না চিন্তা করার আগে থেকে চিন্তা থাকবে, আমার প্ল্যান থাকবে, কত কিছু আমি ভাগবতম কত 18টা খণ্ড দিয়েছেন, দ্বাদশ খণ্ড দিয়েছেন, চৈতন্য চরিতামৃত ভগবদ্গীতা আদি শাস্ত্রগুলো দিয়েছেন, প্রভুপাদের কত লেকচার আছে, গুরুদেবদের কত লেকচার আছে, শোনা হয়নি আমাদের, কত কিছু আছে করার, শ্রবণম কীর্তন করার আছে, কিন্তু আমার মনে হচ্ছে কী করবো আমরা, বিশেষত এটা যেহেতু আমরা ব্রহ্মচারীরা বেশি আছে এখানে, বলছি বিশেষত ব্রহ্মচারীদের জন্য এটা খুবই, এটা যেহেতু বলছে নিরপেক্ষ, বলছে নিরপেক্ষ ভক্তি করা উচিত, কেবলা ভক্তি, কেননা অন্য কোনো দায় দায়িত্ব নেই ব্রহ্মচারীদের, আত্মজায়া সুতাগারা স্ত্রী পুত্র পশু অন্য অন্য কিছু নেই, ফুল ফোকাস 24 ঘন্টা একদম পূর্ণ মনোযোগ সহকারে ভগবত ভক্তি করা, তাই যদি এই ধরনের আশা না থাকে তাহলে ব্রহ্মচারীর কাছে অনেক সময় সেবা কত কত ঘন্টা করি আমরা, তারপরে অনেক সময় ফাঁকা আছে, তখন মানে তখন ওইটা ওই ওখানে ঢুকতে পারে, এই জন্য ছিল রিসেন্টলি শুনে আসলে সুভক সাহি মহারাজ বলছিলেন, বাংলাদেশের একজন প্রভু আছেন চারুচন্দ্র প্রভু, মানে বাংলাদেশের প্রেসিডেন্ট, উনি বলছিলেন যে সুভক সাহি মহারাজ ওনাকে বলছেন অনেক আগে, উনি বাংলাদেশের সেক্রেটারি এই প্রভু, তো উনি শুরু থেকে তিনি আছেন প্রচার করছেন, ম্যানেজমেন্ট করছেন, বা এদিক সেদিক সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি গাড়িতে, তিনি বলছেন চারুচন্দ্র তুমি কি ইসকনে থাকতে চাও শেষ বয়স পর্যন্ত ভালো করে মান সম্মান সহ, বললেন হে মহারাজ কি, তো বলে তাহলে এগুলো করে হবে না, তুমি এখন থেকে ভালো করে শাস্ত্র অধ্যয়ন করো, কেন মহারাজ বলছেন এরকম, বলছে এখন তোমার যৌবন আছে, তোমার শক্তি আছে, এখন তুমি ম্যানেজমেন্টে তোমার দক্ষতা আছে, ম্যানেজমেন্ট করতে পারছো, ব্রেইন আছে, তারপরে এখন তুমি গাড়িতে করে ছুটতে পারছো, এদিক সেদিক যাও, বিভিন্ন ইয়ে করো, যখন তোমার বয়স শেষ বয়সে বয়স যখন বাড়বে তখন তুমি এগুলো করতে পারবে না, ম্যানেজমেন্টও করতে পারবে না, এটা ছেড়ে দিতে হবে কারো হাতে, গাড়ি নিয়ে দৌড়াতেও পারবে না, এক রুমের মধ্যে বদ্ধ থাকতে হবে তোমাকে, তখন তুমি করবেটা কি, তখন তুমি করবেটা কি, এখন থেকে যদি শাস্ত্র পড়ো, ওই চর্চা যদি থাকে, অভ্যাস থাকে, যদি ওই রুচিটা পাও এখন থেকে, তাহলে শেষ বয়সে কমপক্ষে নতুন কিছু ছেলেদেরকে নিয়ে তুমি শাস্ত্রকতা চর্চা করতে পারবে, রস আস্বাদন করতে পারবে, তো এটা অনেক সময় হয় এরকম, বিশেষ করে ব্রহ্মচারীদের জন্যে আছি আমরা, এখন আমরা যুবক জয়েন করলাম মন্দিরে, সেবা করছি একদম বপু সেবা বা ফিজিক্যাল সেবা করছি, অনেক এদিক সেদিক যাওয়া প্রচার করো চলছে ভালো, খুব ভালো এটা, কিন্তু সেই সাথে সাথে যদি আমাদের আমাদের একটা যেমন বলো আশার তালিকা থাকা উচিত, সবার তো ব্যক্তিগত সময় আছে, একটা ফ্রি সময় তো আছে সেবার পরে, 24 ঘন্টা তো সেবা করছি আমরা, ওই সময়টা কী করছি আমরা, ওই সময় আমরা যদি এই অভ্যাসটা না থাকে আমাদের, শাস্ত্র কথা আলোচনা করা, হরিকথা চলা, আর এক্সট্রা জব করা, এই মনোভাব যদি না থাকে, তাহলে শেষ বয়সে যখন বয়স বাড়বে তখন তাহলে ফিজিক্যাল সেবা করতে পারবো না, শারীরিক সেবা করতে পারবো না, এক জায়গায় বসে থাকতে হবে, তখন সত্যি কথা এটা অনেক সিনিয়র ভক্তরা বলছেন, যারা বয়স্ক তারা ব্রহ্মচারীরা বলছেন, তখন হয় কি এক জায়গায় থাকতে থাকতে মানে তখন ওই অনর্থগুলো ঢুকে বসে, কী করছি এখানে আমি, বা ওই ওই কথা বাদ দিন, এখনও বলতে না অনেক সময় পরে আসবে, এখনও যুবক আমি, অনেক 20-25 বছর পরে আসবে বৃদ্ধ অবস্থা। যদি অসুস্থ হয়ে যাই, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পা ভেঙে গেছে, 1 মাস 2 মাস বিছানায় থাকতে বলেছে, বিছানায় থাকুন, পরে থাকুন, তখন কী হবে? তো আমি আমাদের চৌপাটি মন্দিরে বা পুনে মন্দিরেও, তো ওখানে খুব ভালো ব্রহ্মচারীদের ট্রেনিং ব্যবস্থা করা হয়, রেগুলার ব্রহ্মচারী ক্লাস হয়, ব্রহ্মচারীদের সঙ্গ হয়, সৎসঙ্গ হয়, সব কিছু খুব সুন্দর ব্যবস্থা আছে, ম্যানেজমেন্টও। তো সেখানে আলোচনা করা হয়েছিল, যখন কোনো ব্রহ্মচারী আশ্রম ছেড়ে যায়, তার সাথে কথা বলা হয়, তোমার কী সমস্যা, কেন কথা বলা হয়, তো দেখা গেছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ব্রহ্মচারীরা যে আশ্রম ছেড়ে যায়, ভাইরাসটা কখন ঢোকে, ভাইরাসটা ঢোকে যখন তারা অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে, কোনো কিছু নেই করার, তখন ভাইরাসটা ভিতরে ঢুকে যে আমি করছি কি এখানে, এখানে পড়ে আছি। যখন আমি সুস্থ ছিলাম, হই হুল্লোড় করছি, সবার সাথে সাথে আছি, একসাথে সবাই আমাকে ভালোবাসত, এখন আমি বিছানায় পড়ে কেউ দেখতেও আসছে না আমাকে, কেউ ভালোবাসছে না। তার থেকে যদি পরিবারে থাকতাম, আমার হয়তো পিতা মাতা স্ত্রী পুত্র ভালোবাসতো আমাকে, বা শেষ বয়সে কে দেখবে আমাকে, বিভিন্ন কিছু মনে ঢুকে তখন, ভাইরাস অনর্থ ঢুকে তখন, বা আগের যে সমস্যাগুলো ছিল, অনর্থ ছিল, সেগুলি আবার ফিরে আসে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা যেটা বলা হচ্ছে, তো ওই সময় ভাইরাসগুলো ঢুকে, ওই সময় ভাইরাসগুলো ঢুকে। তাই এজন্যে যেমন একজন ভক্ত এসেছিল আমাদের রিসেন্টলি ভক্তিশাস্ত্রী করার জন্য আমাদের মায়াপুর ইনস্টিটিউট ক্যাম্পাসে, এসে বলছে আরে আমি আমার ব্রহ্মচারী, আমি আমার মন্দিরে সবসময় প্রচারে থাকি, ভক্ত সবার সাথে আমি পরিবৃত পার্শ্বদ সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদ অনেক সাথে থাকি, হই হুল্লোড়ে থাকি, কিন্তু এখানে নিরিবিলি জায়গা, কেউ কিছু নেই, মাত্র কয়েকজন লোক, 15-20 জন লোক পুরো বিল্ডিংয়ের মধ্যে, জঙ্গলের মধ্যে আছি, কেমন লাগছে আমার কাছে। পরে ভক্তরা থাকে, পরে একটু অসুস্থ হচ্ছে, যাই হোক থাকেই নি। তো যদি এখন থেকে যদি অভ্যাস না থাকে আমাদের, অবশ্যই এমন না আমরা নির্জন ভোজন করবো, সব কিছু পরিত্যাগ করে চলে যাবো, এমন না, আমরা ভক্ত সঙ্গে থাকবো, কিন্তু সেখানে থেকেও যদি আমরা জব করি, সকালবেলা জব করি, আমরা ভক্ত সঙ্গেই করি, কিন্তু তারপরেও জবটা হচ্ছে কীরকম, পার্সোনাল টাইম বল, ব্যক্তিগত সময়, কৃষ্ণের সাথে আমার ব্যক্তিগত সময়, একাকী সময়, এখানে অন্য কিছু না, হরিনাম শ্রবণ করা, হরিনাম জপ। একইভাবে ভক্ত সঙ্গে থাকলেও আমার ওই যে আমার যেটা যেমন কিছু সময় পাই প্রতিদিন 1-2 ঘন্টা, ওই সময়টা আমি শাস্ত্র নিয়ে বসবো, জব করবো, এক্সট্রা হরিকথা শুনবো, লেকচার শুনবো, যদি ওই যে যদি প্র্যাকটিস না থাকে আমি, হ্যাঁ, তাহলে ওই সময় কিন্তু ওইটা দেখা, মানে এটা ব্যবহারিক কথা, অনেকের অভিজ্ঞতা থেকে শোনা কথা, অনেকে এটা বলছেন, সিনিয়র ভক্তরা, যেমন চৌপাটি মন্দিরে বলছেন, চৌপাটি মন্দিরে গৌরাঙ্গ বলছিলেন, তো এরকম অনেক ভক্ত আছেন যারা মন্দিরে 25 বছরের ঊর্ধ্বে আছেন, বয়স্ক হয়ে গেছে, সিনিয়র ব্রহ্মচারী, আলাদা আশ্রম আছে, মানে অনেক ভক্ত 20-25-30 জনের বেশি একসাথে আছেন তারা। তো উনি বলছেন যে মানে কারণ ফিজিক্যালি কিছু করতে পারছি না তো তখন, তো এই জন্য আমাদের সব কিছুর অন্তিমে মূলে কি, কৃষ্ণ ভাবনামৃতের মূল তত্ত্বটা কি, আমাদের কি করা উচিত, আমাদের ভক্তির পন্থাটা শ্রবণ কীর্তন। তো শ্রবণ কীর্তনের মাধ্যমে কি হয় আসলে, না শ্রবণ কীর্তনের মাধ্যমে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম বা মনঃ কৃষ্ণ নিবেশ হয়ে, এন তেন প্রকারেন মনঃ কৃষ্ণ নিবেশ হয়ে, মনমনা ভব মদভক্ত, মনটা কৃষ্ণ চরণে অর্পণ। তো আমরা শারীরিক সেবার মাধ্যমে হয়তো দেহটা অর্পণ করতে পারি, অবশ্যই ওই দেহটা মনটা অর্পণ করার পন্থাও দেহের মাধ্যমেই, দেহটা যখন ইন্দ্রিয়গুলি ভগবানের সেবা যুক্ত হবে মনটাও যাবে, কিন্তু মনটা যাচ্ছে কিনা আমাদের বিচার করা উচিত। যদি দেহটাই শুধু ভগবানের সেবায় আছে, ইন্দ্রিয়ার সেবা, ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় আছে, কিন্তু মনটা ভগবানের সেবায় এখনও পুরো যুক্ত হয়নি, তখন যখন ইন্দ্রিয়টা আমার দেহটা আমার অকেজ হয়ে যাবে, কর্মক্ষম নেই ভালো করে, তখন মনটা নিয়ে কী করবো, চঞ্চল হি মনকৃষ্ণ। এই জন্য অন্তিমে সব কিছুর মূলে মনটা ভগবানের সেবায় লাগানো, আর মনটা মনের কাজ কি, মনের কাজ ভগবান প্রভুপাদ বলছেন বিভিন্ন জায়গায়, থিঙ্কিং ফিলিং উইলিং, চিন্তা করা, অনুভব করা, আশা করা, এটা হচ্ছে মনের কাজ, চিন্তা করা, আশা করা, আর অনুভব করা, এই তিনটা কাজ, এটা হচ্ছে মনের কাজ। তো এখন চিন্তা কি চিন্তা করব আমরা, ঠিক যেরকম ইন্দ্রিয়গুলিকে আমরা আগে গতকালকে বলছিলাম, ইন্দ্রিয়গুলি আমরা কৃত্রিমভাবে দমন করতে হবে, কিছু না কিছু করতেই হবে ইন্দ্রিয় দিয়ে আমাদের, একইভাবে মনটাও আমাদের কিছু না কিছু করতেই হবে, আমাদের মন দিয়ে চিন্তা করতেই হবে, অনুভব করতেই হবে, আশা করতেই হবে, হয় আমরা কৃষ্ণ সম্বন্ধে আশা করি, চিন্তা করি, অনুভব করি, না মায়া সম্বন্ধে চিন্তা করি, আশা করি, অনুভব করি। এখন এই মনকে কীভাবে দমন করা যায়, ভগবানের সেবা লাগানো যায়, কিসের দ্বারা, মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি, বুদ্ধি, বুদ্ধির দ্বারা, বুদ্ধির কাজ কি, ভালো মন্দ নির্ণয় করা বা এটাকে সহজ কথায় বলা হয় বিচার, বিশ্লেষণ, বিচার। অতএব ভাগবত করহ বিচার, ইহা হইতে পাবে সূত্র সূত্র শ্রুতির অর্থসার। মনের বুদ্ধির কাজ হচ্ছে বিচার করা, বিশ্লেষণ করা, সহজ কথা বুদ্ধির কাজ হচ্ছে। তাই আমরা যেহেতু বুদ্ধি আসে আমাদের কাছে, আমরা বিচার করতেই থাকবো সবসময় কিছু না কিছু, এটা ভালো না ওটা ওটা ভালো কিছু না কিছু, হয় কৃষ্ণ সম্বন্ধে বলে ভালো না খারাপ মন্দ, না হয় আমরা পলিটিক্স কে জিতবে কে হারবে বা খেলাধুলা আইপিএলে কে জিতবে কে হারবে বিচার বিশ্লেষণ, বিভিন্ন তত্ত্বকথা বিচার বিশ্লেষণ করতে থাকি। তো এই জন্য আমরা মনকে আমরা অকেজো করে আমরা নিষ্ক্রিয় রাখতে পারবো না, বুদ্ধিকে আমরা নিষ্ক্রিয় রাখতে পারবো না, দেহকে নিষ্ক্রিয় রাখতে পারবো না। তাই দেহকে সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংসে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, সব সেবাগুলির দ্বারা দেহকে ভগবানের সেবা লাগাতে হবে, মনকে ভগবানের চিন্তায় লাগাতে হবে, বুদ্ধিকে ভগবানের কথা বা হরি কথা শাস্ত্র বিচারে লাগাতে হবে। তো এই জন্য বিচার বা সিদ্ধান্ত শাস্ত্র কথা, এই জন্য ব্রহ্মচারীদের জন্য দেখবেন প্রভুপাদ ইংরেজি ভগবদ্গীতা ভাগবতমে যখনই ব্রহ্মচারী কথাটা আসছে, প্রভুপাদ কীভাবে এটা অনুবাদ করছেন, এ ব্রহ্মচারী স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি ছাত্র, ব্রহ্মচারী ছাত্র, প্রভুপাদ বারবার দেখবেন ব্রহ্মচারী মানে শব্দার্থ লিখছেন ব্রহ্মচারী স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র, ছাত্র মানে কি ছাত্রানাম অধ্যয়নম তপ, এটা আমি অনেক শুনেছি এই কথা ছোটোবেলা থেকে, তো এই যে অধ্যয়ন করা। তো যখন বাইরে ছাত্র ছিলাম স্কুলের বই পড়তে হতো, এখন ভক্তিতে এসছি ছাত্র হচ্ছি আমরা ব্রহ্মচারী, ভগব ভক্তিশাস্ত্র আমাদের পড়ার জন্য বলা হচ্ছে। তো এই জন্য আরেকটা জিনিস বলছিলেন গৌরাঙ্গভাবে বলছিলেন আমাদেরকে যে আসলে যে ভগবান বানিয়েছেন প্রকৃতি বা ভগবান আমাদেরকে বানিয়েছেন দেহটা এমনভাবে দিয়েছেন পুরুষ আর স্ত্রী, প্রভু আর মাতা যদি বানিয়েছেন তো দুজনে এমন পরিপূরক করে বানিয়েছেন, সহজ কথা পরিপূরক, পুরুষ স্ত্রীর পরিপূরক, স্ত্রী পুরুষের পরিপূরক। বলছেন স্ত্রীদের কি প্রয়োজন, স্ত্রীরা পুরুষদের তত্ত্বাবধানে থাকবে, বাল্যকালে পিতার তত্ত্বাবধানে থাকবে, যৌবনকালে পতির তত্ত্বাবধানে থাকবে, বৃদ্ধকালে পুত্রের তত্ত্বাবধানে থাকবে, তাদের ফিজিক্যাল শেল্টার প্রয়োজন, আশ্রয় প্রয়োজন, তাদের আশ্রয় শারীরিকভাবে আশ্রয় প্রয়োজন স্ত্রীদের। আর ভগবান পুরুষদের এমনভাবে বানিয়েছেন, পুরুষদের কি প্রয়োজন, মানসিক আশ্রয় প্রয়োজন, ইমোশনাল শেল্টার প্রয়োজন। তো এমনভাবে বানিয়েছেন যে স্ত্রীদেরকে সেই শারীরিক আশ্রয় কে দিতে পারে পুরুষের, আর পুরুষদেরকে মানসিক আশ্রয় কে দিতে পারে স্ত্রীরা। তো একজন পুরুষকে আরেকজন যতটা শারীরিক মানে ইমোশনাল মানসিক আশ্রয় দিতে পারবে, তার থেকে স্ত্রী অনেক গুণ মানসিক আশ্রয় দিতে পারবে, এই জন্য একে অন্যের পরিপূরক। তো ব্রহ্মচারীরা তাহলে কি কার কাছ থেকে মানসিক আশ্রয় নেবেন, তো এই জন্য বলা হচ্ছে ব্রহ্মচারীরা শ্রীমদ ভাগবতমের কাছ থেকে যদি মানসিক আশ্রয় না নেন, তাহলে গৌরাঙ্গ বলছিলেন ওনাকে একজন মহারাজ বলছিলেন মহাবিষ্ণু মহারাজ যে তুমি ব্রহ্মচারী, তুমি যদি তুমি শ্রীমদ ভাগবতের সাথে তোমার বিয়ে করা উচিত, আর না হলে কি হবে ব্রহ্মচারী আশ্রমের দেয়াল তোমাকে খেয়ে নেবে, আর দেয়ালটা খেয়ে নেবে তোমাকে, এমন বলছিলেন। তো যেন ব্রহ্মচারীকে ইমোশনাল শেল্টার মানসিক আশ্রয়টা শ্রীমদ ভাগবত থেকে শাস্ত্র থেকে নেওয়া উচিত, আর না হলে এটা সহজ কথা ভগবান যেহেতু বানিয়েছেন এরকম মানসিক আশ্রয় ছাড়া থাকতে পারবো না আমরা, পুরুষেরা মানসিক আশ্রয় ছাড়া থাকতে পারবেন না। তো যদি শ্রীমদ ভাগবত থেকে আশ্রয় নেই তাহলে একটু উপায় আছে, আর না হলে অন্য কাছ থেকে আশ্রয় নিতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য কমপক্ষে প্রভুপাদ এরকমও চিঠিতে বলছিলেন যে সব প্রত্যেক শুরুর দিকে প্রত্যেক প্রতিদিন দু তিন ঘন্টা করে ভাগবত গীতা ভাগবত অধ্যয়ন করো, বলেন ঠিক আছে কমপক্ষে ব্রহ্মচারীরা যারা আছে তাদের তো কমপক্ষে অবশ্যই প্রতিদিন দু ঘন্টা তিন ঘন্টা শাস্ত্র অধ্যয়ন করা উচিত। ব্রহ্মচারীদের মূল প্রত্যেকের একটা জব প্রোফাইল আছে না, কার্য একটা বিবরণী আছে যে আপনার কী কী কাজ, কী কী কাজ আপনার, আপনি এই ডিপার্টমেন্টের ম্যানেজার ইনচার্জ, আপনার কাজ কী, আপনি এই সেবা করছেন আপনার কাজ, এটা একটা ধারা বিবরণী আছে। তো ব্রহ্মচারীর জব প্রোফাইল কী, স্বাধ্যায় তপ আর ইয়ম, স্বাধ্যায় করবেন তপস্যা করবেন, ব্রহ্মচারী এটা হচ্ছে জব প্রোফাইল, এছাড়া আর কোনো কাজ নেই। তো এই জন্য এই এই ক্ষেত্রে যদি আমাদের ইয়ে না থাকে, রুচি না থাকে, রতি বৃদ্ধি না হয় হরিকথা শ্রবণের প্রতি, সময় এব আসলে এটা ব্রহ্মচারীদের জন্যই না সবার জন্যই অন্তিমে, সময় এবহি কেবলম যদি ন উৎপাদে যদি রতিম ধর্মস্বহী অপবর্গস্ব নার ধর্মস্ব অনুষ্ঠিত উপমতাম বিশ্বক সেনে কথা শুয়া, যদি ভগবানের কথা শোনার প্রতি রতি উৎপন্ন না হয় তাহলে সময় এবহি কেবলম, সময় মাত্রই সার। এজন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কেন প্রভুপাদ দিয়ে গেছেন এই সমস্ত শাস্ত্রগুলি। তাই এই জন্য বলতে তিনি আত্মানন্দ অনুভব করি তার এই জগতে ধর্ম অনুষ্ঠান করার জন্য কোনো প্রয়োজন নেই, তিনি হচ্ছেন মুক্ত, মুক্ত পুরুষ। 19 নম্বর শ্লোকে বলছেন, এবং কীভাবে কর্ম করবো আমরা, কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, আসক্তি রহিত হয়ে সম্পাদন করতে হবে, এটা হচ্ছে মূল কথা। ভগবান নিজেই এই উপদেশ দিয়ে গেছেন, এখন প্রমাণ দিচ্ছেন পরবর্তীতে, পরবর্তী শ্লোকে, যে এই যে কথা বললাম আসক্ত রহিত হয়ে কর্ম করো, কারা করছেন এরকম? জনক রাজা। 20 নম্বর শ্লোকে বলছেন, জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, এটাকে স্থাপন করছেন ভগবান। তারপরে তিনি আরেকটা সিদ্ধান্ত বলছেন, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবে তরোজনহ, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম আচরণ করেন বাকিরাও তাকে সেরকম অনুসরণ করেন। সেটা জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যে, যেমন জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কর্ম করেছেন। সংসিদ্ধি প্রাপ্ত হয়েছে আক্ষরিক অর্থে সেরকম না, আক্ষরিক অর্থে সেরকম না, তারা এমনিতেই মুক্ত পুরুষ, ভগবানের ভক্ত। কিন্তু আমরা প্রথম দিন বলছি সনিষ্ঠ, পরিনিষ্ঠ আর নিরপেক্ষ। তো সনিষ্ঠরা বর্ণাশ্রম ধর্ম পালন করেন, কর্ম করেন, তাদের করতে হবে। পরিনিষ্ঠরাও করে, নিষ্ঠরাও করেন, তারা কেন করেন? লোক সংগ্রহের জন্যে। এখানে বলছেন লোক সংগ্রহ, হ্যাঁ এই লোকেই বোঝাই তো, লোক সংগ্রহ সংগ্রহ এবাপি, লোক সংগ্রহের জন্যে। লোক সংগ্রহ মানে কি? অন্যদেরকে এখানে উৎসাহিত করার জন্যে, অন্যদেরকে এখানে যুক্ত করা, ভক্তি যুক্ত করার জন্য। উনি সেই স্তরে, তার জন্য সেটা প্রয়োজন নেই, পরিনিষ্ঠ তার জন্য সেটা প্রয়োজন নেই, আগেই হয়েছেন তিনি, কিন্তু তথাপি তিনি দৃষ্টান্ত স্থাপন করার জন্য সেরকম করেন। কিন্তু নিরপেক্ষ ভক্ত যিনি, তার তিনি সেটার বাদ বিচার করেন না। মাধবেন্দ্রপুরী গতকালকে আমরা দেখেছিলাম, সন্ধ্যা বন্দন ভদ্রমস্তু ভবত ভোস্নান তুভ্যম নমো ভো দেব পিতরশ্চ তর্পণ বিদ নাহম ক্ষম ক্ষম্যতাম, সন্ধ্যা বন্দন আপনাকে আমি প্রণাম জানাই, আমাকে ক্ষমা করুন, কারণ আমি আপনারা সেবা করতে পারছি না, আমি এই স্নান তর্পণ আদিকে আমার প্রতি আপনারা ক্রুদ্ধ হবেন না। যত্র নিঃশব্দ যাদবপতি কম যাদবকুল স্মারম স্মারমহম স্মরামি তদলম মন্যে কি মন্যে নেবে, আমি কারণ বারবার আমি হরি কথা, তারা হচ্ছে পূর্ণরূপে শরণাগত। কিন্তু তার মানে এমন না যে আমরা বলবো আমি তো নিরপেক্ষ হয়ে গেছি, আমি এখন আর কিছু প্রয়োজন নেই। সেজন্য বিচার করা উচিত যে আমাদের নিরপেক্ষ মানে কি, তার পূর্ণভাবে অনন্যভাবে ভগবানের স্মরণ গ্রহণ করেছেন, অনন্যভাবে ভগবানের স্মরণ করেছেন, অন্যাভিলাষী তার শূন্যম। আর যে এরকম আচরণ বাইরে আচরণ করবে, এরকম আমি অন্যাভিলাষী তার শূন্যম হয়ে গেছি, কিন্তু ভিতরে না, তার তারটা কীরকম, তার কথা কীরকম, তারটা আগের শ্লোকে প্রভুপাদ বলছিলেন, মিথ্যাচারস উচ্চেতে, 6 নম্বর শ্লোকে, মিথ্যাচার বিমূরাত্মা মিথ্যাচারস উচ্চেতে, মিথ্যাচারস উচ্চেতে। তো এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি দৃষ্টান্ত প্রদান করেছেন মহাপ্রভু, এই জন্য এসে তিনি সেই আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন। তো এই জন্য আমাদের এই শিক্ষক থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, দুটো শিক্ষা পেতে পারি। একটা হচ্ছে যখন আমরা নিজেরা অনুগামী, আমরা কাউকে অনুগমন করছি আমাদের কীভাবে করা উচিত, আর যখন আমরা নিজেরা নেতা তখন কেমন করা উচিত, যখন নিজেরা নেতা তখন কি কেমন আচরণ করা উচিত, আমাদের নেতা হিসেবে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, দৃষ্টান্ত স্থাপন পূর্বক। আর যখন অনুগামী তখন আমাদের সেই দৃষ্টান্ত অনুসরণ করা উচিত আমাদের। তো এই জন্য এটা এমন না যে হ্যাঁ বর্ণাশ্রম প্রয়োজনে নিরপেক্ষ ভক্ত, তার মানে এমন না যে যারা শুদ্ধ ভক্ত তারা একসব সব কিছু বাদ দেন, বরং ভাগ্যতমে বলা হচ্ছে 11 স্কন্ধে উদ্ধবের কাছে বলছেন কৃষ্ণ, একটা আমরা নেতা হিসেবে আমরা কি শিখি, নিজেরা যখন আমরা কর্তৃপক্ষ নেতা, হ্যাঁ সেটাই, আর যখন আমরা অনুগামী তখন কি হবে, নিষেধান্ন নিবর্ততে, একটা শ্লোকে কৃষ্ণ উদ্ধবের কাছে বলছেন ভগবদ্গীতা উদ্ধব গীতা 11 স্কন্ধে, যে যারা শুদ্ধ ভক্ত, ভগবানের ভক্ত যারা হচ্ছেন, তারা হচ্ছে নিষ্পাপ, শিশুর মতো নিষ্পাপ, তারা শিশুর মতো নিষ্পাপ। কেন শিশুর মতো নিষ্পাপ? শিশু যেরকম, সে তাকে যা দেখানো যায় তারা সেটাই করে, তার সে পাপ প্রবৃত্তি নেই। যারা শুদ্ধ ভক্তের পাপ প্রবৃত্তি নেই এখন, এবং তারা তারা অনায়াসে বাই ডিফল্ট শিশু যেরকম, তারা সে কোনো পাপকর্ম করে না, শিশু পাপকর্ম করে না, সে নিষ্পাপ। তো সাধু ব্যক্তিরা যারা শুদ্ধ ভক্ত আছেন যারা, তারাও এরকম নিষ্পাপ। কেন? কারণ তারাও এরকম শাস্ত্র বিধিনিষেধ পালন করেন। কারণ তারা, আমরা যে বিধিনিষেধ পালন করি না, যে আমাদের কোনটা করণীয় কোনটা অকরণীয়, এটা ঠিক এটা বেঠিক আমরা চিন্তা করে পালন করি, তারা যখন পালন করেন তারা এরকম পালন করেন না। কেন? তাদের একটা অনায়াসে তাদের ডিফল্ট মোডটাই এরকম, তাদের ডিফল্ট বা তাদের স্বাভাবিক প্রবৃত্তিটাই হচ্ছে এরকম যে তারা সঠিক কাজটাই করবেন, শাস্ত্র নির্দেশই অনুসারেই করবেন, তারা শাস্ত্র নির্দেশ বহির্ভূত করবেন না, শাস্ত্র নির্দেশ বহির্ভূত কর্ম করবেন না। শুদ্ধ ভক্ত বা নিরপেক্ষ ভক্ত মানেই এরকম। তার মানে এমন না যে আমি শুদ্ধ হয়ে গেছি, আমি এখন সব বিধিনিষেধ অতিক্রম করি, বিধিনিষেধ মানে করার প্রয়োজন নেই। বলা হচ্ছে যদি কেউ ভালো ভক্ত হয়, উত্তম অধিকারী ভক্ত বা শুদ্ধ ভক্ত, মানে কি তিনি কি চিন্তা করবেন? আমি এখনো শুদ্ধ হতে পারিনি। যিনি রাগানুগ্রস্ত হয়ে গেছেন তিনি চিন্তা করেন, আমি এখনো শুদ্ধ হতে পারিনি, আমি এখনো বদ্ধ আছি। তাই তিনি আরো আরো গভীর ঐকান্তিকতা সহকারে নিয়মগুলি পালন করবেন, মনে আসে তিনি এটা বাই ডিফল্ট বা স্বাভাবিকভাবে তিনি এটা পালন করবেন। পরবর্তী শ্লোকে বলছেন, 22 নম্বর শ্লোকে, যে ভগবান নিজের দৃষ্টান্ত প্রদান করছেন এখানে। এখন ভগবান আগের কথা, আগে বলছে শ্রেষ্ঠ ব্যক্তির কথা বলছেন, তো বলছেন সেই শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আমি একজন, আমিও নিজেও এরকম। যেহেতু আমাকে সবাই শ্রেষ্ঠ বলে গ্রহণ করে, তো আমিও এরকম, আমারও যদি ওই জগতে কর্তব্য করার কিছু নেই, তথাপি আমি কর্তব্য কর্মে ব্যাপৃত আছি। পরবর্তী শ্লোকে বলছেন কেন আমি এরকম আছি, এই মূলত 22-23-24 নম্বর শ্লোক পর্যন্ত বলছেন যে আমি যদি কর্ম না করি তাহলে কি হবে, আমি নিজে যদি কর্ম না করি তাহলে কি হবে, কারণ আমি কর্ম না করলে সকলে তখন কর্তব্য কর্মে প্রবৃত্ত হবে না, মনোবর্তী হয়ে সমস্ত কর্মই ত্যাগ করবে, তখন সকলে উচ্ছিন্ন যাবে। তো এরকম বলা হচ্ছে, নরনারায়ণ ঋষির কথা বলা হচ্ছে, নরনারায়ণ ঋষির কথা বলা হচ্ছে। তো একবার নারদ মুনি বৈকুণ্ঠে গেছেন, ভগবানের কাছে গেছেন, গিয়ে বলছেন ভগবান, তো নারদমুনি, ভগবান বলছেন নারদমুনি কেমন আছেন আপনি, কি হচ্ছে? নারদমুনি বলছেন কঠিন সংকট, এটা চিন্তা করছি আমি। বলি কি? বলছেন আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি যেরকম আচরণ করেন জগৎ সেরকম আপনাকে অনুসরণ করবে, কিন্তু আপনি নিজেই আপনি গৃহস্থের মতো হয়ে আপনি পত্নীর প্রতি আসক্ত হয়ে বসে আছেন, সারাদিন পত্নীর সাথে বসে আছেন, কি শিখবি আপনার কাছ থেকে? হ্যাঁ, আপনি নিজেই স্ত্রৈণের মতো হয়ে কি শিখবি আপনার কাছ থেকে জগৎ? তখন হ্যাঁ ঠিক কথা বলে, ঠিক আছে, তাহলে আমি যখন অন্যান্য অবতার, আমি কৃষ্ণ লীলায় বা অন্যান্য লীলায় যখন দেখিয়েছি আমি কীভাবে আমি উপভোগ করেছি, তা আমি আরেকটা অবতার নিয়ে আসবো যখন আমি দেখাবো যে বৈরাগ্য কাকে বলে। তখন তিনি নরনারায়ণ রূপে এসছেন এবং তিনি তপস্যা করেছেন বদ্রিকাশ্রমে, বৈরাগ্য কীরকম, ভগবান নিজে এসছেন সেটি দৃষ্টান্ত, বৈরাগ্য ধর্ম, বিরক্তি ধর্ম স্থাপন করার জন্য মহাপ্রভু নিজেও এসছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। তারপর মহাপ্রভু নিজেও বলছেন আপনে না কৈলে ধর্ম শিখানো না যায়, এই সিদ্ধ সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এরপরে এই শ্লোকটা কোট করছেন চৈতন্যচরিতামৃতে, নিজে আচরণ করে তিনি আপনি করিমু ভক্তি শিখামু সবারে করেছেন তিনি। এই জন্য আমাদের অনুসরণ অনুকরণের মধ্যে পার্থক্য থাকা উচিত। এখানে একটা শ্লোক দিয়েছেন দেখুন খুব সুন্দর, ভাগবতম থেকে, নৈতৎ সমাচরে জাতু মনসাপি হ্যানীশ্বরঃ, ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য। 24-এর তাৎপর্য, তাদের দেয়া উপদেশ আমাদের সর্বাঙ্গে মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলোকে পালন করে, কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি। দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়, এটাই তিনি এখানে সত্য কথা বলছে, অনুকরণ করা উচিত নয় আমাদের। তো এখন তিনটা শ্লোকে ভগবান এটা বললেন, 22-23-24 এটা বললেন, 25 নম্বর শ্লোকে এসে ভগবান তিনি বর্ণনা করছেন, সেজন্যই আত্মজ্ঞ পুরুষ, আত্মতত্ত্বজ্ঞ পুরুষও লোকশিক্ষার জন্যে জনসমাজের প্রতি কৃপাপরবশ হয়ে কর্ম করে থাকেন। পরবর্তী শ্লোকে বলছেন জনশিক্ষার জন্যে, তো ভক্তিবিনোদ ঠাকুর এখানে বর্ণনা করছেন যে আসলে ভক্ত আর অভক্ত বা সহজ কথায় বলতে গেলে বিদ্বান ও অবিদ্বান, যিনি বিদ্বান ব্যক্তি আর যিনি মূর্খ ব্যক্তি, তাদের কর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, কর্ম একই রকম মনে হয়। কিন্তু তাহলে কিসের মধ্যে পার্থক্য? কেবল তাদের আসক্তি ও অনাসক্তি সম্বন্ধে নিষ্ঠাই পৃথক। নিষ্ঠা হচ্ছে নিষ্ঠার মধ্যে পার্থক্য, নিষ্ঠা ভেদ আছে। তাদের কর্মের মধ্যে কোনো বাহ্যিক কোনো ভেদ নেই, কিন্তু নিষ্ঠার মধ্যে ভেদ আছে, এটাই হচ্ছে মূল পার্থক্য। শুদ্ধ ভক্ত আর নবীন ভক্ত কি পার্থক্য? তারাও একই মহামন্ত্র জপ করছেন, আমরাও একই মহামন্ত্র জপ করছি। তারাও একই ভাগবতম গীতা পড়ছেন, আমরাও একই ভাগবতম গীতা পড়ছি। এমন তাদের জন্য পরিবর্তন হয়েছে, এমন না, এমন না যে তারা এখন আমরা নবীন স্তরে আছি, এই মহামন্ত্র করছি, যখন আরেকটু প্রমোশন হবে আরেকটা মন্ত্র চেঞ্জ হয়ে যাবে, শুদ্ধ ভক্ত আরেকটা মন্ত্র দেবে, না, একই জিনিস, একই কাজ করতে হবে। এই জন্য এটা একটা মজার জিনিস যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। তো তিনটা জিনিস, সম্বন্ধ হচ্ছে আমাদের সম্পর্ক, অভিধেয় মানে হচ্ছে করণীয়, আর প্রয়োজন মানে হচ্ছে লক্ষ্য। যেমন আমরা এখান থেকে নবদ্বীপ যাবো বা হুদলঘাটে যাবো, আমরা বাইকে করে গেলাম বা গাড়িতে করে গেলাম, হুদলঘাটে পৌঁছার পরে কী করবো? গাড়িটা ছেড়ে দিলাম, তো গাড়িটা ছিল আমাদের অভিধেয়। আর লক্ষ্যে পৌঁছানোর পরে, প্রয়োজনে পৌঁছানোর পরে আমরা অভিধেয় ছেড়ে দিয়েছি। উপায় আর উপেয়, উপায় হচ্ছে অভিধেয় আর উপেয় মানে হচ্ছে যেটা আমরা লাভ করি। উপেয় লাভ করার পর উপায় ছেড়ে দিই। একইভাবে যারা কর্মযোগ করেন, তারা যখন কর্মকাণ্ডের ফলে যখন কর্মযোগ প্রাপ্ত হন বা কর্মকাণ্ডে সিদ্ধি লাভ করেন, তখন তারা কর্মকাণ্ড পরিত্যাগ করেন। যারা জ্ঞানকাণ্ড অনুশীলন করেন, যখন যারা জ্ঞানকাণ্ডের সিদ্ধি লাভ করেন, তখন জ্ঞানকাণ্ড পরিত্যাগ করেন তারা। অর্থাৎ আমার কাজ হয়ে গেছে, বাস, বলে না কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই পাজি, শেষ, আমার কাজ শেষ, এটা ছেড়ে দাও। কিন্তু ভগবত ভক্তিতে এরকম না। কেন এরকম না? ভগবত ভক্তিতে উপায় আর উপেয় একই, কোনো ভেদ নেই, অভিধেয়ের প্রয়োজন একই। কীভাবে একই? এখন আমরা কী করছি? গীতা পাঠ করছি, জপ করছি, শাস্ত্র পড়ছি, ভক্তি করছি। যখন আমরা প্রেম লাভ করবো, প্রয়োজন তো প্রেম আমাদের, যখন প্রেম লাভ করবো তখন আমরা কী করবো? তখন কি বাদ দিয়ে দিব এই সমস্ত কিছু? আরও বেশি করে করবো। তো এই জন্য ভক্তিতে হচ্ছে কি, এটা হচ্ছে ভক্তির মাহাত্ম্য, ভক্তির সৌন্দর্য। এখানে উপায় আর উপেয়, অভিধেয় আর প্রয়োজন একই, বরং যখন আমরা ভক্তি করবো, প্রেম লাভ করবো, তখন আরও বেশি করে ভক্তি করবো, আরও বেশি করে সেবা করবো। এটা হচ্ছে ভগবত ভক্তি যোগের মাহাত্ম্য। এই জন্য শুদ্ধ ভক্ত যিনি ভক্তি বা যিনি সাধনা সিদ্ধি লাভ করেছেন আর যিনি সাধনা করছেন, সাধক আর সিদ্ধের মধ্যে পার্থক্য এটাই, নিষ্ঠার মধ্যে পার্থক্য, নিষ্ঠার মধ্যে পার্থক্য। পরবর্তী শ্লোকে, 26 নম্বর শ্লোকে বলছেন, তাহলে এখন অর্জুন, তাহলে এক কাজ করি, এখন সবাইকে আমরা এই কথা বলা শুরু করি, তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়া চুক্তিসঙ্গত। তার উত্তর বলছেন, না, সেরকম না, লেভেল অনুযায়ী, স্তর অনুযায়ী, যে যে স্তরে আছে। তো এই জন্য যারা খুব বেদের দোহাই দিয়ে পশু হত্যা করছিল, তখন তাদেরকে ওই স্তর থেকে উন্নত করার জন্য ভগবান কী কী রূপে আসলেন? বুদ্ধদেব রূপে এসে বললেন, তিনি বুদ্ধদেব রূপে এলেন এবং তিনি প্রচার করলেন যে না, বেদকে মানি না আমরা, একটা স্তর দিলেন। তিনি একটা স্তরে নিয়ে আসলেন এদেরকে, বেদকে না, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। এক স্তর নিচ থেকে উপরে নিয়ে এলেন যে আমরা বেদকে মানি না, পশু হত্যা বন্ধ করো। এখন এক স্তর থেকে উপরে আনতে হলে কি আবার নিচে নেমে গেছে, এরা বেদকে অস্বীকার করে মেনে এখন অস্বীকার করেছে, নাস্তিক হয়ে গেছে। তখন হয়েছে কি, শঙ্করাচার্য এলেন, না, বেদ সঠিক, কিন্তু তিনি করলেন কি, বেদের মায়াবাদ প্রচার করলেন, বেদের শারীরিক ভাষাও দিলেন। তো তিনিও এক স্তরে উঠালেন, কিন্তু আবার এটা নিচে চলে এলো। তখন এসে অন্যান্য আচার্য, রামানুজ আচার্য, অন্যান্য আচার্যরা এসে শারীরিক বাদ খণ্ডন করে ধীরে ধীরে, তখন এসে মহাপ্রভু গোপীর ভর্তি পদকমলয়র দাস দাসানুধারণ বললেন, যদি আগে এসে বলতেন ওদের কী হতো তখন? তো এই জন্য সে স্তর অনুযায়ী। তবে ভক্তিবিনোদ ঠাকুর এটা বলছেন, তো এখানে কেন বলছেন, তাদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। যাদেরকে বলা আছে তুমি কর্ম করো, যাগ যজ্ঞ ব্রত করো, তাদেরকে বিভ্রান্ত করার প্রয়োজন, তাদেরকে এটা করতে দিন, এটা করতে দিন। যার যার যে স্তরে আছে এটা তার জন্য উন্নতি হচ্ছে, এটা এটা ভগবত ভক্তির বা সেই বৈদিক মার্গেই আছে। কিন্তু এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই কথাটা হচ্ছে কার জন্য, তিনি এখানে বলছেন যে সহসা তাহার বা হঠাৎ করে তার বুদ্ধিভেদ জন্মাতে চেষ্টা করলাম, হঠাৎ করে কারো বুদ্ধি চেঞ্জ করতে চাই আমরা, তাকে পরিবর্তন করা যাবে না,
ধীরে 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 তার প্রগতি করতে হবে। কিন্তু এটা হচ্ছে জ্ঞান উপদৃষ্টি দিকের প্রতি আমার এই উপদেশ, অর্থাৎ যারা জ্ঞানের উপদেশ করবেন তাদের ক্ষেত্রে এই কথা বলছেন, কিন্তু যারা ভক্তি উপদেশ করেন তাদের পক্ষে উপদেশ নয়। অর্থ কি? অর্থাৎ যারা জ্ঞানের উপদেশ করে যে তোমরা জ্ঞান অনুশীলন করো, তারা কর্মযোগে গিয়ে কর্মকাণ্ডকে বলতে পারে তোমরা জ্ঞান করো সরাসরি, যারা কর্ম করে করে ধীরে ধীরে জ্ঞানে আসবে। যারা ভক্তি উপদেশ করেন তারা যে কোনো কাউকে বলতে পারেন ভক্তি করো, তাদের জন্য এটা না, কারণ এটা সরাসরি এটা প্রগতি হচ্ছে এটাতে ভগবত ভক্তি সম্বন্ধে। পরবর্তীতে বিদ্বান ও অবিদ্বানের মধ্যে আরো ভেদ বলছেন 27 নম্বর শ্লোকে, বিদ্বান এবং অবিদ্বান ব্যক্তির মধ্যে কি পার্থক্য আছে। অহংকারের দ্বারা মোহাচ্ছন্ন হয় আমি কর্তা, এরকম অভিমান করে আমি কর্তা, এই হচ্ছে মূল ব্যাপার, অহম মমেতি, আমি আমার, জনস্য মোহ এম অহম মমেতি, আমি এবং আমার, এটাই হচ্ছে এই জগতে বন্ধনের একমাত্র কারণ বা সব থেকে সাটেল সব থেকে সূক্ষ্ম কারণ হচ্ছে এটা, সবথেকে সূক্ষ্ম কারণ হচ্ছে। তো সেই আমি আমার এটা পরিত্যাগ করতে হবে, এমনকি আমরা ভক্তিতে আসার পরে আমি সাধনা করবো, আমি ভক্তি করব, আমি জপ করব, আমি তপস্যা করব, তো এই ভাব যদি থাকে বা আমি এটা অর্জন করে দিত তখন সেটাও আমি আমার আরেকটা রূপান্তরিত রূপ। তো বলছেন দেখুন প্রভুপাদ এখানে বলছেন শেষের দিকে তাৎপর্য 27-এ, বহুকাল ধরে ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সম্বন্ধে ভুলে যায়। বহুকাল ধরে অপব্যবহার করে এসছে আমরা ইন্দ্রিয়গুলিকে, পরবর্তী শ্লোকে 28 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে প্রোফাইল তত্ত্ববত্তা ব্যক্তি কি, তার প্রোফাইল তার লক্ষণ স্বরূপ বর্ণনা করছেন, তত্ত্ববক্তা তিনি কি উপলব্ধি করেন, তার স্বরূপ কীরকম তিনি জানেন, তার কর্ম কীরকম, সেই সমস্ত কিছু এখানে তত্ত্ববত্তা ব্যক্তির এখানে বর্ণনা করা হচ্ছে, তত্ত্ববক্তা ব্যক্তি কীরকম আচরণ করে কীরকম কার্যে প্রবৃত্ত হন। 28 নম্বর 29 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, কিন্তু আবার ওই যে আগে শ্লোকে বলছিলেন 26 নম্বর শ্লোকে এই কথাটা আবার এখানে উপসংহার টানছেন, সে তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অজ্ঞান ব্যক্তিদের তাদের সেই বিশ্বাসকে নষ্ট করেন না, বিচলিত করেন না, বিচলিত করেন না, এটা আবার এখানে তিনি প্রতিষ্ঠা করছেন, ন বুদ্ধি ভেদম বাক্যের উপসংহার টানছেন। তো বলছেন সেই অল্প অল্প জ্ঞান বিশিষ্ট মন্দমেতি ব্যক্তিদেরকে তত্ত্বজ্ঞ পুরুষেরা নিরর্থক বিচলিত করেন না, তাদের ক্রমশ অধিকারী করে করে উচ্চাধিকারস্থ তত্ত্বজ্ঞান প্রদান করেন। তাই গুরুদেব শিষ্যের কাছে সেরকম শিষ্যের যোগ্যতা শিষ্যের স্তর অনুযায়ী অধিকার অনুযায়ী আদেশ প্রদান করেন, নির্দেশ প্রদান করেন, ধীরে 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 যখন সেই স্তরটা বৃদ্ধি পায় তখন তাদেরকে সর্বোচ্চ নির্দেশ প্রদান করেন। যেমন আমরা দেখতে পাই ক্লাসিক এক্সাম্পল হচ্ছে মহাপ্রভু আর রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী কে মহাপ্রভু প্রথমে বলেছেন কি গৃহে থাকো তুমি, অন্তরে নিষ্ঠা বাহ্যের লোক ব্যবহার কৃষ্ণ তোমায় করিবেন, ওদের বলে তুমি গৃহে চলে যাও, তারপরে যখন বলল উপযুক্ত সময়ে তোমায় কৃষ্ণ তোমায় উদ্ধার করবেন, তারপর তিনি চলে এলেন গৃহ ত্যাগ করে মহাপ্রভুর কাছে। এখন রঘুনাথ দাস গোস্বামী করতেন কি, তার বাবা তার পিতা গোবর্ধন হিরণ্য গোবর্ধন তার জন্য কি পাঠাতেন, কিছু ব্রাহ্মণ পাঠিয়েছে তার সেবা করার জন্য এবং কিছু টাকা পাঠাতেন প্রতি মাসে মাসে বা রেগুলারলি যাতে সমস্যা না হয়। আর রঘুনাথ দাস গোস্বামী কি করতেন, সেই টাকা দিয়ে মহাপ্রভুর সেবা ভোজন ইয়ে করাতেন, বৈষ্ণব সেবা দিতে মহাপ্রভুকে ভোজন করাতেন। তো মহাপ্রভু কিছু বলেননি, তখন গ্রহণ করতেন রঘুনাথ বলছে, তারপরে একদিন রঘুনাথ এটা বন্ধ করে দিয়েছে, তখন মহাপ্রভু জিজ্ঞেস করছেন স্বরূপ দামোদরকে কেন এটা করছে, তখন বলছেন যে রঘুনাথ চিন্তা করছেন যে এটা হচ্ছে তার বাবা হচ্ছেন বিষয়ী, বিষয়ের কাছ থেকে টাকা নিয়ে এসছেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। তখন মহাপ্রভু বললেন হ্যাঁ মহাপ্রভু এটা বলছেন বিষয়ের অন্য বললেন হ্যাঁ এটা ঠিক করেছেন। তো মহাপ্রভু কিন্তু আগে বলেননি, আগে বললেননি, এখন এটা বলছেন, গেল এই কথা। এখন রঘুনাথ করেন কি, তিনি সিংহদ্বারের কাছে দাঁড়িয়ে তিনি ভিক্ষা করেন, তো মহাপ্রভু বললেন ঠিক আছে রঘুনাথের বৈরাগ্য হয়েছে, ভালো উন্নতি হয়েছে, ভালোই বলছে উন্নতি হয়েছে। কিছুদিন পরে দেখছেন ওখানেও নেই, বলে রঘুনাথ কোথায়, রঘুনাথ এখন বলছেন সিংহদ্বারের কাছে ভিক্ষা করা মানে একটা বেশ্যার মতো, যে এই খরিদ্দার এখন আসছেন উনি আমাকে অধিক দিলেন না আরেকজন খরিদ্দার আসবেন, একটা প্রত্যাশা থাকে, এই জন্য তিনি এখানে না দাঁড়িয়ে ইয়েতে চলে গেলেন, সে কোথায় নর্দমার ওখানে গিয়ে সেখান থেকে যে প্রসাদের উচ্চিষ্ট ওখান গ্রহণ করল। তখন মহাপ্রভু আরও বেশি, তখন মহাপ্রভু স্বয়ং গিয়ে গ্রহণ করলেন, তুমি অমৃত গ্রহণ করছো। তো মহাপ্রভুকে পারতেন না আগে বলতে যে সমস্ত কথা, রঘুনাথ পুরীতে আসার সাথে সাথে, রঘুনাথ তুমি পুরীতে এসছো, তুমি যাও এখন, তুমি নর্দমার কাছে যাও, ওখান থেকে প্রসাদ গ্রহণ করো, সরাসরি বলে দিতেন বাস। তো মহাপ্রভু এর জন্য স্তর বেঁধে ধীরে অধিকার যখন জন্মে তখন এটা প্রকাশ করে তত্ত্ব। গুরুদেবও সেরকম অধিকার ভেদে শিষ্যের কাছে উন্নত তত্ত্বগুলি প্রকাশ করেন, সরাসরি বলে গেলে ওভারডোজ হয়ে যাবে। যেমন প্রভুপাদকে জিজ্ঞাসা, প্রভুপাদ আপনি কি আমাদের সব কিছু বলেছেন, বলছেন যদি সব কিছু বলেই তোমাদেরকে এখন আমরা আমি তাহলে তোমরা সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। যেমন পরবর্তী শ্লোকে বলছেন এটাই ব্যাখ্যা করছেন, এই ভগবান এরকম স্তর বেঁধে শিক্ষা দেন কিন্তু ভক্তরা আরও বেশি কৃপালু। প্রভুপাদ এটা বলছেন, ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। বলা হচ্ছে নাম অপরাধ নবম অপরাধ শ্রদ্ধাহীন ব্যক্তিকে দিব্যদান, কিন্তু ভক্তরা এত কৃপালু তারা ওদের কাছেও গিয়ে প্রচার করার চেষ্টা করেন। তো এখন এখন বলা হচ্ছে তো আমার কর্তব্য কি, আমার কর্তব্য কি, অর্জুন বলছে আমার কি করণীয়। তখন এই 30 নম্বর শ্লোকে বলছেন তোমার কর্তব্য হচ্ছে নিষ্কাম মমতা শূন্য হয়ে যুদ্ধ করো, এটা হচ্ছে তোমার কর্তব্য। এখন যারা এই উপদেশ পালন করেন তাদের কি হয়, যারা এরকম কর্ম করেন এবং আমার উপদেশ পালন করেন তাদের কি হয়, এটা 31 নম্বর শ্লোকে বলছেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন, যেটা অনুসরণ করেন তারা। আর যারা এটা করেন না তাদের কি হয় এটা 32 নম্বর শ্লোকে বলছেন, অন্যথা আচরণের দোষ কি হয় তাদের কি হয় এটা পরবর্তী শ্লোকে বলছেন। পরে 33 নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানবান ব্যক্তিও স্বভাব অনুযায়ী কার্য করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ, জ্ঞানবান ব্যক্তিরাও সেরকম আচরণ করে থাকেন। দমন করা, আটকে রাখা আর কি, নিগ্রহ। আচ্ছা, 34 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে এই কথা, আবার ব্যাখ্যা করছেন যে জীব ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি ও বিরক্তি অনুভব করে, কিন্তু এটা সকলের মধ্যে আছে, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি এবং যেটা অপছন্দ বস্তুতে অনাসক্তি, কিন্তু এটাকে এর বশীভূত হওয়া উচিত না, এটা পারমার্থিক প্রগতির প্রতিবন্ধক, এটা পারমার্থিক প্রগতির প্রতিবন্ধক। রাগ এবং দ্বেষ দুটা, কারোর প্রতি আসক্তি কারোর প্রতি বিরক্তি, এই 5টা আমাদের ক্লেশ আছে। অবিদ্যা অস্মিতা আর অভিনিবেশ দুর্বার রাগ দ্বেষ, এই পঞ্চক্লেশ। অবিদ্যা আত্মবিস্মরণ, নিজেকে ভুলে যাওয়া হচ্ছে অবিদ্যা। অস্মিতা অন্য বিভাবন, অন্য কিছু মনে করে, অন্য নিজেকে অন্য বলে মনে করে, এটা হচ্ছে অস্মিতা। আর অবিদ্যা আত্মবিস্মরণ, অস্মিতা অন্য বিভাবন। অভিনিবেশ অন্য গাঢ় প্রীতি, অন্যের প্রতি গাঢ় প্রীতি বা আকর্ষণ হওয়া হচ্ছে অভিনিবেশ। আর রাগ, রাগ মানে হচ্ছে অন্য প্রীতি রাগান্ততা, অভিনিবেশ অন্য গাঢ় মতি, মতি হওয়া, আর অন্যের কথা চিন্তা করা হচ্ছে অভিনিবেশ। আর অন্য প্রীতি রাগান্ধতা, অন্যের প্রতি আসক্তি হচ্ছে রাগ। আর বিদ্বেষ আত্মবিশুদ্ধিতা, আর নিজের প্রতি বিদ্বেষ করা, এই এই পঞ্চক্লেশ সদাই দুর্গতি, 5টা ক্লেশ আমাদের। আচ্ছা, এখন 35 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন, এই জন্য সধর্ম আচরণ করাই হচ্ছে শ্রেয়। তোমার সধর্ম হচ্ছে, এই কথা বললাম, জ্ঞানীদের কথা বললাম, অনেক কিছু বললাম, কিন্তু তোমার আচরণ কি, তোমার কর্তব্য কি, সেটা এখন 35 নম্বর শ্লোকে বললেন, সধর্ম আচরণ কর, আচরণ করে তুমি। 36 থেকে শেষ 43 পর্যন্ত তিনি বলছেন যে অর্জুন এখন প্রশ্ন করছেন যে বুঝলাম সব কথা, তারপরেও কেন আমাদের কি হয়, 36 অনুবাদটা পড়ুন, চতুর্থ
চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্গ। তো এখানে অর্জুন প্রশ্ন করছেন যে ঠিক আছে বলছেন সব কিছু ভালো কথা, কিন্তু কিন্তু থেকে যায় একটা, কি কিন্তু? কিন্তু মানুষ জানার পরেও মানুষ কেন পাপাচরণে প্রবৃত্ত হয়? কার দ্বারা চালিত হয়? অনিচ্ছা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও মানুষ জানে পাপ করা উচিত না, ইচ্ছা নেই, তারপরে অনিচ্ছা সত্ত্বেও কি জন্য এটা টেনে নেই? এটাই হচ্ছে এই শত্রু, কাম ও এস ক্রোধ এস, কামটাই হচ্ছে, এই কামটা হচ্ছে প্রেমের রূপান্তর, প্রেমের রূপান্তর না, এটা হচ্ছে বিকৃত রূপান্তর, বিকৃত রূপান্তর। উদাহরণ দিচ্ছেন এখানে, এই কামকে আমাদের ভগবানের সেবায় যুক্ত করা, কাম এবং ক্রোধ সবকিছুকে, কাম ও কৃষ্ণ কর্ম অর্পণে, ক্রোধ ও ভক্ত দ্বেষী জনে। উদাহরণ দিচ্ছেন রামচন্দ্র, রামচন্দ্রের ভক্ত হনুমান রামচন্দ্রকে সন্তুষ্ট করে, তিনি ভক্ত ছিলেন বৈষ্ণব, ত্রিনাদবি শুনিচন্দ দয়ালু, কিন্তু তিনি করেছিলেন কি, রাবণের একদম উদ্ধার করে দিয়েছে স্বর্ণলঙ্কা। তো এটাই হচ্ছে ভগবানের ভক্ত, প্রকৃত ভক্ত। তো উদাহরণ দিচ্ছেন কিভাবে আবৃত থাকে, অগ্নি ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ মজার দ্বারা আবৃত থাকে, এবং গর্ব, মানে এখানে দেখুন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, প্রথমত অগ্নি ধূমের দ্বারা আবৃত থাকে, এটা একটা উদাহরণ দিচ্ছেন। তারপরে আরো সূক্ষ্ম বলছেন দর্পণ ময়লা দ্বারা আচ্ছাদিত থাকে, তারপরে আরো সূক্ষ্ম বলছেন কি, গর্ভ জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, সূক্ষ্মতর সম্পর্ক, সেটা অর্জুন ইয়ে করছেন, কৃষ্ণ এখানে করছেন। তারপর কাম যে কি দেখো, কামরূপী শত্রু আমাদের, চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ যতনা আবৃত হয়, এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত, এই কথা এখানে প্রতীয়মান করছেন। চল্লিশ নম্বর শ্লোকে বলছেন কামকে জয় করার উপায় কি, কিভাবে এই কামকে জয় করা যায়, বিদ্যা আর অবিদ্যার কথা বলছেন এখানে। জীবের বিদ্যা মানে কি, জীবের সম্বন্ধে স্বতন্ত্র ইচ্ছা বশত আমার সাম্মুখ্যকে বিদ্যা বলিয়া উক্ত করা, অর্থাৎ কৃষ্ণ উন্মুখ হওয়াকে বিদ্যা বলা হয়, আর কৃষ্ণ বহির্মুখ হলে এটাকে অবিদ্যা বলা হয়। সহজ কথা, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, এটা হচ্ছে বিদ্যা। আমরা কতদিন দেখেছিলাম না গতকালকে, যে ক্রোধাদ কাময়েষ ক্রোধেষ রজোগুণেষ, কত দ্বিতীয় অধ্যায়ে, হ্যাঁ হ্যাঁ, ধ্যায়ত বিষয়ান পুংস, এটা গতকালকে দেখেছিল। তো কি বিষয়ান, ধ্যায়ত বিষয়ান পুংস, তারপরে ইয়েতে যায়, তো এটা হচ্ছে কিভাবে যায়, স্থূল সূক্ষ্ম থেকে স্থূলর দিকে বলছেন ভগবান। স্থূল প্রথমে হচ্ছে ধ্যান, তার বিষয়ের দিকে আকৃষ্ট হয়, কাম ক্রোধ সূক্ষ্ম থেকে স্থূলর দিকে বলছেন, আর ভাগবতে বলছেন স্থূল থেকে সূক্ষ্মের দিকে, কিভাবে, পুংস স্ত্রীয় মিথুনি ভাব বেতম তয়োর মিথ হৃদয় গ্রন্থি মাহু অহ গৃহক্ষেত সুতাপ্রদ বৃত্তের জনসমূহ মহম্মিতি। প্রথমে কি, পুরুষ স্ত্রীর মধ্যে যে সম্বন্ধ কামটা, পুংস স্ত্রীয় মিথুনি ভাব মেতম তয়োর মিথ হৃদয় গ্রন্থ, তার সেই কামভাবের দ্বারা হৃদয় গ্রন্থি হয়, মিথ উভয় দিক থেকে সেই এটা আসে, তারপরে কি, তখন এটা আসক্তি বৃদ্ধি পায়, আর তখন অহম্মমিতি আরো সূক্ষ্ম, আমি এবং আমার সেই ভাবটা সেখানে আসে। তো তারপরে চল্লিশ নম্বর শ্লোকে এটা বললেন যে ইন্দ্রিয় কিভাবে জয় করার উপায় কি, চল্লিশ এবং একচল্লিশ নম্বর শ্লোকে, সেই ইন্দ্রিয়কে জয় করার উপায় হচ্ছে একটাই, ভগবানের সেবায় যুক্ত করা, ভগবানের সেবায় যুক্ত করা, জ্ঞান এবং বিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন প্রভুপাদ তাৎপর্যে। তারপর বিয়াল্লিশ নম্বর শ্লোকে এবং তেতাল্লিশ নম্বর শ্লোকে শেষের দুটা শ্লোকে তিনি সমাপ্তি করছেন, সমাপ্তি ঘোষণা করছেন কিভাবে, তো এই জন্য বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন যে বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা, ওইটার জন্যই বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা, তাই হ্যাঁ বুদ্ধিটা আমার বিভ্রান্ত হবে, কিন্তু আমার জানা উচিত আত্মা, যেহেতু আমরা চিন্ময় আত্মা, আত্মা হচ্ছে বুদ্ধির থেকে শ্রেষ্ঠ, তাই আত্মার সেই সামর্থ্য আছে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করার, আত্মার সামর্থ্য আছে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করার, বুদ্ধির সামর্থ্য আছে মনকে নিয়ন্ত্রণ করার, মনের সামর্থ্য আছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার। তাই আগে আগেও বলছেন, আগের অধ্যায়ে বলছেন ভগবান তত্ত্ব বিচার দ্বারা এগুলোকে সহ্য করো, যেমন মাত্রা স্পর্শ আসতে কমতে হবে, সেখানে সেই তাৎপর্যে ইয়ে বলছিলেন, সেই সিদ্ধ স্বামীপাদ বলছিলেন যে
হ্যাঁ ঠিক আছে, দুঃখ আছে, আমি তত্ত্ব বিচার দ্বারা এগুলোকে সহ্য করা উচিত।
তো এই জন্য বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন,
যে আমাদেরকে এই ঠিক যেরকম একদম অবাধ্য সন্তানকে কি করা হয়, অবাধ্য ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়, দণ্ড দিতে হবে আমাদের, দণ্ড প্রদানের মাধ্যমে। যেমন ভক্তি সিদ্ধান্ত বললেন, বলতেন যে সকালবেলা উঠে 100 ঝাড়ু আর 100 জুতো, জুতোর পিটা দিতে হবে মনকে।
তো শেষে শ্লোকে এই কথাই আবার বর্ণনা করছেন যে কিভাবে এই মনকে ইয়ে করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, উপসংহার প্রদান করছেন। তো এই প্রভুপাদ এবং তাৎপর্যে বলছেন, ভগবদ্গীতার এই অধ্যায়ে, এই তৃতীয় অধ্যায়ে, আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবান নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়, জড় জীবনে আমাদের স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিকে উপভোগ করার প্রবৃত্তির দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধজীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি, আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ করার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের চরণারবিন্দে একাগ্র করতে পারি, এটাই হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। এই অধ্যায়ের মূল সার কি প্রভুপাদ শেষের শ্লোকে দিয়ে দিচ্ছেন, ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ভক্তিবেদান তাৎপর্য সমাপ্ত। শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।